This track was downloaded from fusionbd.com.
আগামী সোমবার রাত 12টার সময় দেখা করবার নির্দেশ আছে। একে তো পকেটে চিঠি কি করে এলো ভেবেই পেলাম না, তার উপর এই চিঠি পড়ে অজানা এক আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল।
রাত 12টার সময় কার নির্দেশে দেখা করতে হবে, কোন রহস্য লুকিয়ে আছে রাত 12টায়, জানতে হলে শুনুন কুয়াশা। আজ রাত 11টার খবরের পর সবাইকে স্বাগত কুয়াশার রাতে, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এবং সাথে আছি শারমিন। আর আজকে খুব চমৎকার আয়োজন তো আছে, প্রতি ঘন্টার অর্থাৎ প্রথম ঘন্টার এবং দ্বিতীয় ঘন্টার কুয়াশার মূল আয়োজন যেখানে সেখানে চমৎকার একটি আয়োজন। ইতিমধ্যে যারা ফেসবুকে ফ্যান পেজে আছেন আমাদের সঙ্গে, আমার সঙ্গে এবং বিশেষ করে এবিসি রেডিও ফ্যান পেজের সঙ্গে, তারা নিশ্চয়ই জেনে গেছেন আজকে আমাদের দ্বিতীয় ঘন্টায় কোন আকর্ষণটি অপেক্ষা করছে আপনাদের সবার জন্য। আর প্রথম ঘন্টায় থাকছে খুব দারুণ একটি গল্প, এছাড়াও একটি দারুণ খবর আছে কুয়াশাকে নিয়ে, আর সেটারও একটু আভাস দেওয়া হয়েছিল ফ্যান পেজে, ফেসবুকে ফ্যান পেজে, কিন্তু আজকে অবশ্যই আরো বিস্তারিত জানাবো যে কি হতে যাচ্ছে কি। আর ইতিমধ্যে আমার সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন বেশ কয়েকজন বন্ধু। শুরুতে ফিরোজ লিখেছেন আকিলপুর কুমিরা থেকে, হাই শামিন আপু কেমন আছো, আমি ভালো নেই, আই লাভ ইউ কুয়াশা, আই লাভ ইউ এবিসি রেডিও, থ্যাংক ইউ কুয়াশা। আর নাফি লিখেছে কুয়াশা হলো আমার প্রিয়, শারমিন আপু সেতু ভাইয়ের মিষ্টি কথাও মুখরিত, কথা মুখরিত এক মিষ্টি রাজ্য। আচ্ছা, কুয়াশা ইজ দ্য বেস্ট রেডিও প্রোগ্রাম ইন দিস ওয়ার্ল্ড। ওরে বাবা, তো অনেক বেশি বলা হয়ে গেল। ভৌতিক রাকিব লিখেছে আজকের ফার্স্ট স্টোরিটা কেমন হবে, অবশ্যই ভালো হবে, কিন্তু আমি যদি বলে দিই মুখে স্টোরিটা কেমন হবে তাহলে কি শুনতে ভালো লাগবে। এলাহি লিখেছে চিটগং থেকে, শামিন আপু জাস্ট পারছি না, শান্ত ভাইয়ের মতো প্রতিভাবান লোক থাকতে ক্লাসিক স্টোরির কি দরকার। এটা খুব সঠিক কথা কিন্তু হল না, ক্লাসিক যদি আমরা না পড়ি তাহলে আমরা জানব কি করে, এটা কোনো কথা হলো না, এটা একটু অতিরিক্ত বলা হয়ে গেল আমার মনে। যাকে নিয়ে লিখেছ শান্তও শুনলে খুব মাইন্ড করবে, আমার মতন একটু বেশি হয়ে গেল। ডেফিনেটলি খুব ভালো লিখেছে, সে আরো লিখবে আশা করি, এবং আমাদের কুয়াশা যারা লিখেছে প্রত্যেকেই ভালো লিখে, প্রত্যেকেরই কোনো না কোনো গল্প সুপার ডুপার হিট হয়েছিল। আগামীতে তো আবার আরেকটা গল্প শুনে আমরা বলবো এত ভালো গল্প আর কুয়াশায় হয়নি, তো বারটা রেস করে এইভাবেই। তো সেই ক্ষেত্রে ক্লাসিক শুনবো না এটা আমি মানতে পারলাম না। আজকে কিন্তু আমাদের ক্লাসিক নিয়ে আয়োজন রয়েছে দ্বিতীয় ঘন্টা, সেটা সম্পর্কে বলবো একটু পর। ইরাম হাসান লিখেছে হ্যালো আপি, হাউ আর ইউ, অনেক দিন পর কুয়াশা শুনছি, ওকে সাথে থাকো। আর ফয়সাল লিখেছে হোয়াটস ইউর ফেভারিট হরর ফিল্ম শামিন আপু, অনেকগুলো, একটা তো না অনেক সময় দেখেছি অনেকগুলো, ছোটবেলা থেকে নানা রকম দেখা হয়েছে, সেই ক্ষেত্রে এখন নামগুলি বলতে গেলে ভীষণ লম্বা সময় লাগবে। আমি একটা কাজ করব, আমার ফেভারিট সব হরর মুভি, তারপরে অনেক ফিকশন, সাইফাই, তারপরে আরো অন্যান্য যে সমস্ত ছবি আছে মানে রিলেটেড এরকম সাসপেন্স থ্রিলার, সেটা একটা লিস্ট করে আমি ফেসবুকের আমার ফ্যান পেজে দিয়ে দেবো, কারণ এখন যদি এগুলি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। নাফি লিখছে কুয়াশা হলো আমার প্রিয়, শারমিন আপু, আচ্ছা এটা পড়েছি, আই এম সরি, আবার পড়ছি। আরোহী লিখেছে সন্দীপ থেকে, হাই শারমিন আপি, তুই কেল্লা আসো, আচ্ছা ভাই আমি একদম চিটং এর ভাষা নোয়াখালীর ভাষা বুঝতেও পাই না বলতেও পাই না, সুতরাং এরকম করে লিখে পাঠালে আমার জন্য খুব কষ্টের হবে বলাটা। কুয়াশা আমার খুব পছন্দ, আজও আমি শুনছি, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল লিখেছে আপু আমি খুব ভয় পাই, তাই বলে আপু ভৌতিক গল্প না করে রহস্যের কাহিনী অনেক ভালো লাগে। আমার কুয়াশায় সবই থাকে, ভূতের গল্পও থাকে, ভৌতিক গল্পও থাকে, রহস্যের গল্পও থাকে, সত্যি ঘটনাও থাকে, সবই থাকে, সবকিছুর মানে সাসপেন্স থ্রিলার হরর সবকিছুই কুয়াশায় পাওয়া যায়। আর লিখেছে জাকির কুমিল্লা থেকে, হাই আপু অনেকদিন পর শুনছি, আজ আমরা তিনজন মিলে শুনবো, আশা করি আজ ভালো হবে। লাভ ইউ শামিনাপু এন্ড কুয়াশা টিম, থ্যাংক ইউ সো মাচ। নয়ন লিখেছে, হাই শামিনাপু কেমন আছেন? কুয়াশার রাতে কুয়াশা শোনার মজাই অন্যরকম, আজকে ভয়ানক কিছু শোনার প্রত্যাশা করছি। হাসান লিখেছে, আগারগাঁও থেকে, আপু আমার গল্পটা কি পেয়েছেন? না আমি এখনো পাইনি তো, কোথায় পাঠিয়েছ? ইমেল অ্যাড্রেসে নাকি আমাদের অফিসের ঠিকানায়? সেটা একটু বললে আমার জন্য ভালো হবে, আমি এখন পর্যন্ত পাইনি। ইউনিক নাবিল বনশ্রী থেকে লিখেছে, শামিন আপু তুমি কখন ফ্রি থাকো? আমি কখনোই ফ্রি থাকি না ঘুমের সময়টুকু ছাড়া। আবদুল্লাহ আল মাসুম আরাফাত লিখেছে, আমি অ্যান্ড আমার গার্লফ্রেন্ড তাজনুভা নওশিন খান কুয়াশা শুনছি, প্লিজ আমাদের ওয়েলকাম করেছো, ওয়েলকাম টু এবিসি রেডিও। ফামিদাবাড়ি বিপু ঢাকা থেকে লিখেছে, অনেকদিন পর লিখছি কুয়াশায়, তবে কোন মানডেতে কুয়াশা শুনতে মিস করি না, থ্যাংক ইউ সো মাচ। আজকে থাকবেন, আজকে খুব ভালো কাহিনী আছে আমাদের। মুফরাত লিখেছে চিটাগং থেকে, ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি মুফরাত। আলভিনা সোহা, আমিও আমার ফ্রেন্ড জেরিন সহ কুয়াশা শুনছি, অনেক ভয় লাগছে, আগেই ভয় লাগছে। আর এফাকে জানিয়ে দিচ্ছি, যারা গান গাইতে ভালোবাসো, বিশেষ করে নিজের লেখা ও সুর করা গান নিজে গাইতে ভালোবাসো, তাদের জন্য দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছে রবির সৌজন্য এবিসি রেডিও, যেখানে তুমি তোমার নিজের লেখা সুর করা নিজের গাওয়া দেশের গান পাঠাতে পারো, সেখান থেকে বাছাই করা হবে সেরা পাঁচটি গান এবং সেটা পরে প্রচারিত হবে এবিসি রেডিওতে। তো এক্ষুনি তোমার গান পাঠিয়ে দাও আমাদের ঠিকানায় অথবা ইমেল অ্যাড্রেসে। আমি আমাদের ঠিকানাটা প্রথমে জানাচ্ছি, এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে abcgan@gmail.com, abcgan@gmail.com। জলীয় থাকুন, শক্তিতে রবি। চলে যাব আজকে আমাদের কুয়াশার মূল কাহিনী শুনতে, পরের কাহিনী কি হবে সেটা নিয়ে এই গল্পটা শেষ করে কিছু কথা বলবো। তো আজকের কাহিনী, আজকে এই প্রথম ঘন্টার কাহিনী যেটা সেতু পড়ে শোনায়, সেটার নাম হচ্ছে ফিরে আসা, লিখেছেন সুকান্ত গঙ্গোপাধ্যায়। দেখি কে ফিরে আসে, কার কথা বলা হচ্ছে। তো প্রথম গল্পটির প্রথম অংশটা শুনছি, প্রথম পর্বটা শুনছি এখন, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাবো পরের পর্বে, সঙ্গেই থাকবেন। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, খোলা আছে 2221, এই নাম্বারে SMS পাঠাতে থাকুন। আর জেসমিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, আর শুনছেন রেডিও FM 89.2।
মাস তিনেক আগে সন্ধ্যার পর বৌবাজার স্ট্রিটের এক বন্ধুর ফার্নিচার দোকানে বসে গল্প করছিলাম। উত্তর দক্ষিণের লম্বা দোকানটির বেশিরভাগ জায়গা সরোজ গুদামের কাজে লাগিয়েছে। নানা প্যাটার্নের খাট চেয়ার আলমারিতে সেই গুদাম ভর্তি। দোরের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে সেখানে ছোট একটি টেবিল, সরোজের কাউন্টার। আমরা সেই টেবিলের ধারে দুখানা চেয়ারে পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ফোঁটা কখনো ছোট কখনো বড়। বৃষ্টিটা একটু জোর শুরু হতেই সরোজ দৌড় বন্ধ করে দিল, বলল,
কাণ্ড দেখো, এক ঝাপটায় সব ভিজিয়ে ফেলল, কার্তিকের শেষে এমন বজ্রশীত বৃষ্টি আর দেখেছো?
বন্ধুর সে বিরক্তিটুকু আমি উপভোগ করলাম, তারপর উঠে দাঁড়িয়ে বললাম, এবার যাই। কিন্তু সরোজ জোর করে আমার হাত টেনে ধরে বসালো, একটু ধমকে সুরে বলল,
এসেই তো যাই যাই করছো, ন-মাসে ৬ মাস একবার দেখা হয়, যদি দুদণ্ড বসতেই না পারো তবে আসো কেন?
তারপর নরম গলায় হেসে বলল,
বসো আর একটু, মন মেজাজ খুব খারাপ, যা ওয়েদার চলছে তাতে কবে যে ফের খদ্দেরের মুখ দেখব কে জানে।
বললাম, তোমার গলায় সত্যি বিরহের সুর ফুটছে। আমার কথা শেষ না হতেই দরজা টোকা পড়ল, আমি গলা নামিয়ে বললাম, দেখো তোমার খদ্দের বোধ হয় এবার একজন এলেন। সরোজ উঠে দাঁড়িয়ে বলল,
আসুন, দোর খোলাই আছে।
প্রায় সঙ্গে সঙ্গে সশব্দে দরজা ঠেলে ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স 40-42 হবে, লম্বায় প্রায় 6 ফুট, বেশ সুপুরুষ, গৌরবর্ণ চেহারা, নাক চোখ টানা টানা। শুধু সুপুরুষই নয়, ভদ্রলোক বেশ শৌখিন, গায়ে গরুদের পাঞ্জাবি, পরনে মিহি কোচানো ধুতি। এইটুকু পথ আসতেই বেশ একটু ভিজেও গেছেন। এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হলো না, বরং তাকে একটু যেন কেমন অপ্রসন্নই দেখালো। সরোজ গম্ভীর স্বরে বলল,
বস নিরঞ্জন, এই বৃষ্টি বাদলের দিনেও বেরিয়েছ।
এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সপ্রতিভ অবস্থায় দেখেছিলাম, কিন্তু সরোজের ওই অসাধারণ একটি প্রশ্নে তিনি যেন অন্যরকম হয়ে গেলেন। যেন কি একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে। চোখে মুখে ঠিক তেমনি এক ধরনের নার্ভাস ভাব ফুট উঠল। তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করছেন তেমনি ভঙ্গিতে বললেন,
হ্যাঁ বেরিয়েছি, কি এমন ঝড়ঝাপটা হচ্ছে যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না? আমার দিকে কাজ ছিল তাই বেরিয়েছি।
সরোজ একটু হাসতে চেষ্টা করে বলল,
বেশ করেছ, দরকার থাকলে বেরোবে বই কি, আমরা কি বেরোই না? বসো, ভালো হয়ে বসো।
কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটা চাঞ্চল্য শুরু হয়েছে। তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই বেড়ে উঠছেন না। মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন, যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছে না, তাকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখছে। তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতস্থ বলে মনে হলো। তারপর হঠাৎ তিনি বললেন,
সেই আয়নাখানা কোথায়, বিক্রি হয়ে গেছে নাকি?
সরোজ তার দিকে তাকিয়ে বলল,
আমি জানতুম তুমি এই কথাটি ঠিক জিজ্ঞেস করবে, তুমি এর জন্য এসেছো।
ভদ্রলোক ফের প্রতিবাদে সুরে বললেন,
এর জন্য এসেছি আশ্চর্য তোমাদের ধারণা। আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি, সেটা তুমি বিক্রি করলে কি না সেটা জিজ্ঞেস করলে দোষের হয়ে গেল।
সরোজ শান্তভাবে বলতে চেষ্টা করল,
আমাকে বলছি দোষের, তুমি এত চড়ছো কেন? সত্যি তো, তোমার জিনিসের কথা তুমি একবার কেন, হাজার বার জিজ্ঞেস করতে পারো, তাতে কিছুই দোষের নেই। ওই তো তোমাদের সেই ড্রেসিং টেবিলটা রয়েছে, এখনো বিক্রি করতে পারিনি, ভেবো না দরদাম হচ্ছে, একদিন বিক্রি হয়ে যাবে।
আমার আর ভাববার কি থাকবে
বলে ভদ্রলোক চেয়ারে চেপে বসে রইলেন। তারপর যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লেন, ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে। এতগুলি ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি। তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল। দেখলাম টেবিল আয়নাখানা সত্যিই বেশ সুন্দর, আগেকার আমলের বার্মাটিকে তৈরি, কালো পলিশ, আয়নাখানা বেশ পুরু আর স্বচ্ছ। আমি ফার্নিচার ডিলার নই, এসব জিনিস তেমন ব্যবহারও করিনি, তবু বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি, আজকাল এই জিনিস খুব সুলভ নয়। কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখের যা ছায়া পড়েছে তার দিকে হঠাৎ আমার চোখ পড়ে আমি যেন চমকে উঠলাম, বলতে লজ্জা নেই আঁতকে উঠলাম। এমন বিবর্ণ ভীত মুখ আমি আর কখনো দেখিনি। ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি না, কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতের কেউ নন, কোনো এক অলৌকিক লোকের অধিবাসী। ভয় জিনিসটা বোধ হয় সংক্রামক, নইলে তার ভয় আমাকে এমন ভয়ার্থ করে তুলবে কেন? আমি সরোজকে ওর কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, দেখি সে ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাঁধ শক্ত করে চেপে ধরেছে। আমি তার গলা শুনতে পেলাম,
নিরঞ্জন, নিরঞ্জন।
ভদ্রলোক এবার ফিরে তাকালেন, অস্পষ্ট স্বরে বললেন,
কি বলছ?
সরোজ ধমকের ভঙ্গিতে বলল,
বলছি কি, তুমি এবার বাড়ি যাও, তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বেশ রাত হয়ে গেছে, মাসিমা তোমার জন্য ভাবছেন, বরানগর তো এখানে নয়, যেতে তো সময় লাগবে নাকি, যাও এবার।
ভদ্রলোক শান্ত বাধ্য ছোট ছেলের মতো বললেন,
হ্যাঁ যাই যাই, সত্যিই রাত হয়ে গেছে, আমি খেয়ালই করিনি।
তিনি আবার দরজার দিকে এগোতে লাগলেন, কিন্তু দু পা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন,
সরোজ।
সরোজ কোমল স্বরে বলল,
বলুন।
ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন,
না মানে বলছিলাম যে তুমি আয়নাটা আমাকে ফেরত দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে রাখি, সেই আসতে তো আমাকে হবেই।
তিনি একটু হাসলেন, সে হাসি যেমন করুণ তেমনই বিষণ্ন। সরোজ বলল,
কি যাতা বলছো, এবার বাড়ি যাও তো তুমি, মাসিমা তোমার জন্য ভাবছেন, শিগগিরই যাও।
বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললাম, ব্যাপারটা কি সরোজ? যখন দুই পালিশওয়ালা ভেতরের দিকে বসে গিয়ে কাজ করছিল, সরোজ আমার কথার জবাব না দিয়ে তাদের ধমকে উঠল,
আচ্ছা ফটিক মুকুন্দ, তোমাদের কতদিন বলিনি, টেবিলটা সামনে না রেখে ভেতরের দিকে কোথাও লুকিয়ে রেখো, আমার কথা গ্রাহ্য হয় না নাকি?
পালিশওয়ালাদের একজন বলল,
আগে ছোট কর্তা ভেতরেই তো ছিল, একজন খদ্দের নেবেন বলে গেলেন, তাই তো বাইরে এনে পালিশ টালিশ করে রেখেছি, কই তিনি তো এলেন না।
দ্বিতীয় পালিশওয়ালাটি বলল,
আরে খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কিনা, নাকি বেনি পুকুরে মধুবাবুর মতো তারও এতক্ষণে হয়ে গেছে।
সরোজ ফের ধমক দিয়ে উঠল,
এই যাতা বাজে কথা বলছো, নিজেদের কাজ করো।
প্রথমজন বলল,
আমাদের ধমকা আয়নার যাই করেন ছোট কর্তা, আয়নাটাকে আপনি ঘর থেকে বিদায় করুন, কাউকে বিনি পয়সা বিলিয়েও যদি দিতে হয় তাই আপনি দিন, নইলে কবে যে আবার কি ঘটবে?
সরোজ বাধা দিয়ে বলল,
আর এসব কথা, তোমাদের মতো সুপারস্টিশন লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল।
আমি আবার জিজ্ঞেস করলাম, সরোজ ব্যাপারটা কি? সরোজ একটুকাল চুপ করে থেকে বলল,
ব্যাপারটা বড়ই দুঃখের, নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন আমি ভাবতেও পারিনি। সত্যি কথা বলতে কি, ওর মতো সেইন আর সোবার ছেলে আমাদের দলের মধ্যে আর দুটি ছিল না।
বললাম, হঠাৎ কেন এমন হলো? সরোজ বলল,
ঠিক হঠাৎ একদিনও হয়নি, আর একটা কারণে যে অমন হয়েছে তাও আমার মনে হয় না, তবু শেষের ঘটনাটা যে সবচেয়ে গুরুতর তা মানতেই হয়, কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে কিছুই বুঝতে পারবে না।
আমি বললাম, হ্যাঁ তুমি গোড়া থেকেই বলো। সরোজ তখন কাহিনীটা বলল। সরোজ বলতে শুরু করল,
নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাসতুত ভাই, কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল। আমরা এক স্কুলে এক ক্লাসে পড়েছি, কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম, আমি বছর দুই যেতে না যেতেই বেরিয়ে আসি, আর নিরঞ্জন ডিস্টিংশনে বিএ পাস করে, মেসমশাই ছিলেন নাম করা অ্যাটর্নি, তার ইচ্ছা ছিল নিরঞ্জন ল পড়ে, কলেজে ভর্তিও হয়েছিল কিন্তু মাস ছয়েক বাদেই ছেড়ে দিল, বলল
ভালো লাগলো না।
এই নিয়ে মেসমশাইয়ের সঙ্গে ওর সামান্য ঝগড়াঝাটিও হয়েছিল, কিন্তু কিন্তু সে এমন বেশি কথা নয়, তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন, একটা কড়া কথা বলে তিনি তিনবার গিয়ে পিছে হাত বুলোতেন, কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল। বিরাজ গাঙ্গুলি বলে নীরুর এক পিসেমশাই ছিলেন, ও তার খপ্পরে পড়ল, নীরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিলেন, বিরাজবাবু আর বিয়ে করেননি কিন্তু আর সবই করেছেন, জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরি ভাবে পাওয়া যায় না, এই ছিল তার বাণী। নীরু তার মন্ত্রশিষ্য হল, তার সঙ্গে শেয়ার মার্কেটে যায়, রেসের মাঠে যায়, ফিরে এসে বসে পড়ে, খরচটা পিসেমশাই যোগান, কিছুদিন মেসমশাই রাগ করে অভিমান করে রইল, তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিয়ে দিলেন। জোরটা অবশ্য ধমকের জন্য নয়, চোখের জলের জোর। তাছাড়া যে মেয়েকে তিনি পছন্দ করেছিলেন সেই অসাধারণ সুন্দরী, তাকে দেখেই নিরঞ্জনের মন টলল। বিয়ের পর নিরঞ্জনের বাইরের পাগলামি কমে এল। আমরা বললুম, সুন্দর মুখের জয় সর্বত্র। এদিকে নিরঞ্জনের সেই মন্ত্রগুরু পিসেমশাই মারা গেলেন। খবরটায় আমার মেসেমশাই খুবই নিশ্চিন্ত হলেন, কিন্তু তার শান্তি বেশি দিন টিকল না। নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করল। এবারকার বাড়াবাড়ির জন্য শুনলাম মীরা বৌদি দায়ী। কোন এক পুরন বন্ধুর সঙ্গে দেখা হয় নিরঞ্জন নাকি সে রাত্রে মাত্র দুটি পেয়ে খেয়ে ফিরছিল, তার জন্য মীরা বৌদি স্বামীকে যা নয় তাই বলে গাল দিয়েছেন, রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছেন। নিরঞ্জন অনেক সাদাসাদি করেও বউয়ের মন ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে। মাসি মা মেসমশাই দুজনই এনে মীরা বৌদিকে সেদিন বকাবকি করছিলেন। বছর পাঁচেক বাদেই মেসমশাই চোখ বুঝলেন, কিন্তু নিরঞ্জনের তখনও ফিরবার নাম নেই। ওই সেই পিসে বিরাজ গাঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছে। এই সময় একদিন ছেলের অন্নপ্রাশনে ওদের নিমন্ত্রণ করেছিলাম, নিরঞ্জন আসেনি, মাসিমা আর মীরা বৌদি এসেছিলেন। শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিলেন যে তার বাবা তাকে শুধু বাড়িঘর থেকে বিয়ে দিয়েছিলেন, কার হাতে দিলেন সেটা দেখেননি। আমার স্ত্রী মল্লিকা বলছিল কেন তিনি এমন কথা বলছেন, রূপ গুণ বিদ্যা বুদ্ধি কোনোটাতেই তো তিনি খাটো নন, তা তো সবই রয়েছে। তখন মীরা বৌদি বলছিলেন, মানুষ তো কেবল বাইরেটাই দেখে, ভিতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি জ্বালা। তার সেই কথাগুলো আজও যেন আমার কানে লেগে রয়েছে। আরো বছর তিনেকের মধ্যে নিরঞ্জন পৈতৃক বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব খোয়াল, দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিল। আমাকে একবার জানালেও না, আমি জানতে পারলে ওকে অমন করে ঠকতে দিতাম না। মীরা বৌদি রাগ করে গিয়ে বাপের বাড়ি ছিলেন, ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুক পাওয়া তার খাট আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে, বাকি আছে শুধু ড্রেসিং টেবিলটা। তারও দরদাম হচ্ছে। মীরা বৌদি সেই আয়নার সামনে টেবিলের উপর মাথা গুজে নিলেন। তিনি বললেন যে তাকে না বেছে যেন তিনি আর কোনো কিছুই বিক্রি করতে না পারেন, তার দেয়া একটা জিনিসও তিনি রাখতে পারলেন না। তারপর ওরা জোড়া বাগান ছেড়ে বরানগরে একটা ছোট ভাড়াটে বাড়িতে উঠে যায়। সেখানেও জোর দাম্পত্য কলহ চলে। তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে। ওসবের মাসয়েক ভুগেছিল, মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদি তার সেবা শুশ্রূষা করছে। তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত, সংসার চলত। এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন। বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন। নিরঞ্জন একদিন স্ত্রীকে বলছিল,
আয়নাটা বিক্রি করতে দিলে না, অথচ গয়নাগুলি দিব্যি বিক্রি করছো, আয়নাটা কি গয়নাগুলির চেয়ে দামি?
মীরা একটু লজ্জিত হয়ে বলেছিল যে ঠিক ব্যাপারটা তা নয়, একটা আয়না বিক্রি করলে কতই বা হতো আর। কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার উপর মীরা বৌদির একটু বেশি রকম দুর্বলতা ছিল। গয়নাগুলি তিনি বেশি পড়তেন না, কিন্তু সময় পেলেই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন, এক দৃষ্টিতে নিজের ছায়ার দিকে চেয়ে থাকতেন। কি দেখতেন কি ভাবতেন তিনিই জানেন। যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেননি সেই রূপকে তিনি কি চোখে দেখতেন তা জানি না, নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকে বলতেন, আরো শক্ত হও, ধৈর্য ধরো, কিছুতেই ভেঙে পড়ো না। নিরঞ্জন সুস্থ হয়ে উঠল। ডাক্তার শাসন করে বলেছিলেন,
ফের মদ ধরলে আর বাঁচবে না তুমি, অনেক কষ্টে লিভারটিকে রক্ষা করেছি, আর অত্যাচার করো না, সইবে না তালে।
তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত, কিন্তু উঠলে কি হবে, আর সেই অর্থও ছিল না তার, সামর্থ্যও না। মৃদু মোলায়ম নেশা হিসেবে মীরা বৌদি নাকি তাকে একসময় ভাঙের শরবত করে দিতেন। নেশার সময়টাকে পার করে দেবার জন্য সে যে গুজে স্বামীর কাছে বসে গল্প করতেন। সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হল। এতকাল বাদে চাকরির খোঁজে বেরোলো নিরঞ্জন, একটা ইন্স্যুরেন্স অফিসে ভালো চাকরি পেল। চেহারা আছে, ডিগ্রি আছে, বলতে কইতে পারে, পাবে না কেন? খবর শুনে মীরা বৌদিকে কংগ্রেচুলেট করে এলাম। বললাম, আপনার ক্ষমতা আছে বৌদি, আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারত না। বৌদি চুপ করে রইলেন। বছর খানেক ভালোই কাটল, কিন্তু তারপর তার সে সুখ আর বেশি দিন রইল না। নিরঞ্জনকে নতুন নেশায় ধরল, মদ নয়, মদের চেয়েও মারাত্মক। রেখা চ্যাটার্জি নামে 22-23 বছরের একটি মেয়ে নিরঞ্জনদের অফিসে টাইপিস্টের কাজ করে। তাকে নিরঞ্জন চোখে পড়ল। আমি সে মেয়েটিকে দেখেছি, দেখতে কালো, রোগা, ঢেঙ্গা চেহারা। তার মধ্যে নিরঞ্জন যে কি দেখেছে তা সেই বলতে পারবে। আমরা সে টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম। ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না, রেখাকে নিয়ে বেরোতে বেরোয়, সিনেমায় যায়, থিয়েটারে যায়, নানা রকম শৌখিন জিনিস কিনে প্রেজেন্ট করে। মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবেই ব্যয় হয়। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া চলতে লাগলো। সত্যি বলতে কি, মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না, সে মদে খুশি থাকত। মীরা বৌদি তখন নাকি বলতেন, তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো তা আমার সইবে, কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না। কিন্তু এখন তিনি টের পেলেন, মদের গন্ধের চেয়েও অন্য মেয়ের গন্ধ আরো কটু। এই নিয়ে ঝগড়া ঝাঁটি খুব চলতে লাগলো। তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসল,
আমার যা খুশি আমি করব, আমি বিয়ে করব রেখাকে, আমি ছেলে মেয়ে চাই, তোমার দ্বারা তো তা হবে না।
প্রথম জীবনে একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা বৌদির অপারেশন হয়েছিল, সেই থেকে তার সন্তান হবার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। স্বামীর মুখে ফের সেই পুরনো কথা শুনে মীরা বৌদি হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তারপর আর তিনি কারোর সঙ্গে একটি কথাও বলেননি। নিরঞ্জন সেদিন অফিস থেকে খুব রাত করে ফিরছিল, এসে দেখে শোবার ঘরের দরজা বন্ধ। অনেক অনুনয় বিনয় রাগারাগির পরও দরজা খুলতে না পেরে রাতের জন্য নিরঞ্জনকে মার ঘরে আশ্রয় নিতে হয়। পরদিন ভোরে মিস্ত্রি ডেকে ভেঙে ফেলা হলো দরজা। দেখা যায় কড়িকাঠে ফাঁস লাগিয়ে মীরা বৌদি ঝুলছেন, তার পায়ের ছায়া পড়ে আছে ড্রেসিং টেবিলের আয়নায়। এ দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায়। মাসিমা চিৎকার করে উঠলেন। বাপ মা মরা সুলতা নামে 14-15 বছরের একটি ভাইজি থাকত তার কাছে, সে মূর্ছা যায়। তারপর যা যা ঘটতে লাগলো সবই গতানুগতিক। আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো সুলতা নাকি ও বাড়িতে আর থাকতে চাইছে না। নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণত বন্ধই থাকে। সেদিন বিকেল বেলায় সুলতা ঘর ঝাড় দেবার সময় যেই দরজা ঠেলে ভিতরে ঢুকেছে, কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল। আর এদের সন্ধ্যার একটু আগে মাসিমা ওই ঘরের পাশ দিয়ে যাবার সময় চিরুনিতে চুল আসছাবার শব্দ শুনতে পেলেন।
সরোজ বলতে থাকল, এমন কিছু নতুন নয় যে বাড়ির বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এ ধরনের অনৈসর্গিক ব্যাপার দেখতে বা শুনতে পায়। আমি ওই স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিলাম, বললাম কবে দোকান থেকে ফিরে এসে দেখবো বিনা বৌদি তোমার সঙ্গে বসে গল্প করছেন। আমার স্ত্রী আমার উপর রাগ করলেন এবং আমাকে বললেন ঠাট্টা না করতে। আমি একটু অপ্রতিভ হয়ে চুপ করে গেলাম। সত্যি মীরা বৌদিকে নিয়ে ঠাট্টা করা চলে না, কিন্তু এত যার বুদ্ধি এত যার ধৈর্য, তিনি ঝোঁকের মাথায় ও কাজ করতে কেন গেলেন? নিরঞ্জনকে বাধা দেওয়া কি আর কোনো উপায় ছিল না? দিন কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকানে, এ কথা সে কথার পর হঠাৎ বলল, মীরা বৌদির ড্রেসিং টেবিলটা সে বিক্রি করতে চায়। তার কথা শুনে আমি তো অবাক, এমন কাজ কেন করতে যাবে নিরঞ্জন? মীরা বৌদির একটা স্মৃতিচিহ্ন থাক না ওদের বাড়িতে, আয়নাটা কত ভালোবাসতেন তিনি। নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল। দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন, তার কাছেই শুনলাম নিরঞ্জন নাকি রাত্রে আলো জ্বেলে ঘুমায়, অথচ এর আগে ঘরে একটু আলো থাকলে তার ঘুম হতো না। এরপর তিনিও আমাকে টেবিলটা নিয়ে আসার জন্য অনুরোধ করলেন, বললেন
এখন তোর টাকা দিতে হবে না, বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস, না দিলেও কিছু আমার লোকসান হবে না।
মাসিমা ঘুরিয়ে ফিরিয়ে টেবিলটা নিয়ে আসার জন্য আমাকে এমন বারবার করে বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানের একটা কুলিকে পাঠিয়ে দিলাম। নিরঞ্জন মুখে একটু আপত্তি করল,
কেন তুমি আবার এত কষ্ট করতে গেলে, আয়নাটা যেখানে ছিল সেখানেই না হয় থাকতো।
কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটা ওর বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে, খুশি হয়েছে। ও ড্রেসিং টেবিলটা যা ন্যায্য দাম আমি তাই ওকে দিতে গেলাম, কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না, বলল
ঘর থেকে কেন দেবে, বিক্রি হয়ে গেলে তারপরে দিও।
দাম নিল না বটে, কিন্তু নিরঞ্জন রোজ একবার এসে আয়নাটার খোঁজ খবর করতে লাগলো, জিনিসটা বিক্রি হয়েছে কিনা, কেউ এসে দর করে গেছে কিনা, রোজই একই প্রশ্ন। মাসিমা আরেকদিন খবর দিলেন, বললেন যে
নেই ধরে এবার একটা বিয়ে টিয়ে দে।
কথাটা আমি একটু আঘাত পেলাম, এই সেদিন মীরা বৌদি মারা গেলেন তাও সাধারণ মৃত্যু নয়, আর এরই মধ্যে মাসিমা ছেলের বিয়ের প্রস্তাব করছেন। মাসিমা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন,
একা ঘরে থাকতে বোধহয় ও ভয় পায়, সারা রাত ঘুমায় না। আমি বলি আমি এসে তোর কাছে থাকি, কিন্তু তাতে ও রাজি হয় না, বিয়ে দেয়া ছাড়া আর কি গতি আছে বল। ও নাকি তাকে ভালোবাসে, তুই তাকে একটু বুঝিয়ে বলিস।
এরপর সত্যিই আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে গিয়ে দেখা করলাম, খুব বেশি ভূমিকা না করে বললাম, আপনি বোধ হয় দুর্ঘটনার কথা সব শুনেছেন, মেয়েটি ঘাড় নাড়ল। আমি বললাম মাসিমার ইচ্ছা আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন। রেখা বলল যে তা হয় না। আমি জানতে চাইলাম কেন, আপনি ওকে ভূতের ভয় করেন নাকি? রেখা এবার চোখ তুলে আমার দিকে তাকালো, বলল সে ভূতের ভয় নয়, ভূতে পাওয়া মানুষকে সবচেয়ে বেশি ভয় পায়। আমার বন্ধু তার কাহিনী শেষ করল, আমি চুপ করে রইলাম। রেখা চ্যাটার্জির কথা যে কত সত্যি তা আমি একটু আগে টের পেয়েছি। বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। আশ্চর্য, তারপর থেকে রোজই আমার ইচ্ছা করতে লাগলো আয়নাটার একবার খোঁজ নিয়ে আসি, কিন্তু ও পথ আমি আর কিছুতেই মারালাম না। শেষে আমিও কি নিরঞ্জনের মতো হব? তবু বারবার আমার কৌতূহল হতে লাগলো, কি হলো সে আয়নাটার, কি হলো নিরঞ্জনের? আজকের সকালের কাগজ আমার সেই কৌতূহল মিটিয়েছে। খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে, ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক। নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে। রেল পুলিশ যথারীতি তদন্ত করছে। কেসটি আত্মহত্যা বলেই তাদের সন্দেহ।
বন্ধুরা, এতক্ষণ আমরা কুয়াশার প্রথম ঘন্টার গল্প শুনলাম, যেটা পড়ে শোনালো সেতু। আর এর পরের ঘন্টা আমাদের যে গল্পটি থাকছে, এটি অসাধারণ একটি ক্লাসিক। আর যদি একজন বন্ধু লিখেছেন যে এত ভালো হয়েছিল গত সপ্তাহের গল্প, শান্তর গল্প, যে ক্লাসিকও নাকি তার ভালো লাগছে, যেটা একটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, এবং আজকে এই গল্পটি শুনলে বা এই কাহিনীটি শুনলে হয়তো আশা করি আগামীতে কখনো আর এরকম কথা বলবেন না আপনি। আর তার আগে জানিয়ে দিচ্ছি কুয়াশার একটি অসাধারণ খবর আছে, সেটা হচ্ছে এবার বইমেলায় কুয়াশার একটি বই প্রকাশিত হচ্ছে অন্বেষা প্রকাশন থেকে, আমি সম্পাদিত অর্থাৎ আর জে শারমিন সম্পাদিত কুয়াশা। বইটির নামই কুয়াশা এবং দাম কত সেটা বলবো না, অনেকে লিখে পাওয়া যাবে হচ্ছে পহেলা ফেব্রুয়ারি থেকে একুশের বইমেলায় বাংলা একাডেমিতে। এবং স্টল নাম্বারগুলো জানিয়ে দিচ্ছি, অন্বেষা প্রকাশনের স্টল নাম্বার 247, 248 এবং 249। আরও বিস্তারিত খবর থাকছে, সেটা আরো পরে আস্তে আস্তে জানাবো। সঙ্গেই থাকবেন কুয়াশায়, সাথে আছি শারমিন। ফিরে আসবো রাত 12টার খবরের পর। অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন আজকের আমাদের কুয়াশার মূল কাহিনী শুনবার, তারা অনেকেই ইতিমধ্যে টের পেয়ে গেছেন যারা ফেসবুকের ফ্যান পেজে আছেন এবিসির সঙ্গে এবং আরজে শারমিনের সঙ্গে, যে আজকে আমরা কাকে নিয়ে আসছি, কি নিয়ে আজকের আয়োজন। শুরুতে বলছি, আজকে যে চরিত্রটি নিয়ে অর্থাৎ যে ডিটেকটিভ চরিত্রকে নিয়ে আসছি, কিংবদন্তি বলা যেতে পারে বাংলা সাহিত্যের সেই চরিত্র, যেই চরিত্রকে দেখে সত্যজিৎ রায় অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন তার ফেলুদা। না, আজকে ফেলুদা না, কিন্তু ফেলুদাকে যার কথা চিন্তা করে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন। ফেলুদাকে তৈরি করবার আগেই খুব সম্ভবত তিনি একটি চলচ্চিত্র করেছিলেন, শরদিন্দুর রচনা, যার নাম হচ্ছে চিড়িয়াখানা। অনেকেই দেখেছেন উত্তম কুমার অভিনীত সেই ছবিটি। আর আজকে আমরা সেই শরদিন্দুর রচনা করা অর্থাৎ তার বিখ্যাত চরিত্র, তার সাহিত্যের ব্যোমকেশ বক্সীকে আমরা আজকে নিয়ে এসেছি। ব্যোমকেশ বক্সীকে নিয়ে আমরা আগেও কাজ করেছি কুয়াশায়, শুরুর দিকে অচিন পাখি করেছিলাম, কিন্তু তার নাম কিছুটা আমরা পরিবর্তন করে দিয়েছিলাম। ব্যোমকেশেরই কাহিনী ছিল, কারণ শুরুতে আমরা তখন ঠিক বুঝতে পারছিলাম না যে আমরা কুয়াশাকে নিয়ে কিভাবে আগাবো, কি করব। তো তারপরে আস্তে আস্তে আমরা পুরোটা গুছিয়ে ফেলেছিলাম। তো আজকে ব্যোমকেশকে নিয়ে কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র, যাকে শরদিন্দু ডিটেকটিভ না বলেছেন সত্যান্বেষী। যারা ব্যোমকেশ ভক্ত আমার মতন, তারা নিশ্চয়ই খুব আনন্দিত আজকে আমরা যে কাহিনীটি আজকে শোনাব। আর শরদিন্দু সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু ব্যোমকেশকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আমাকে দিয়ে শুরু করছি, এবং আমার মনে আছে আমি যখন ক্লাস 3-4 উঠলাম, আমার বাবা কিছু বই এনে দিলেন আমাকে, সেটার মধ্যে ছিল ব্যোমকেশের অনেকগুলো গল্প। এবং আজকে যে কাহিনীটি এনেছিলাম সেটাই ছিল আমার ব্যোমকেশের পড়া প্রথম কাহিনী, ব্যোমকেশ বক্সীর, এবং আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং আমি শয়নে স্বপনে স্কুল থেকে বাসায় ফিরে আমি নিজেকে ব্যোমকেশ বক্সী ভাবি, এরকম ডিটেকটিভ অফিসার হব বড় হয়ে, যা হয় বয়সে। তো সেই থেকেই আমার ভীষণ প্রিয়, এবং প্রথম যে গল্পটি আমি পড়েছিলাম দীর্ঘ সময় ধরে, কারণ ভীষণ বড়, এবং আজকের কুয়াশার সময়টাও এই সেকেন্ড আওয়ারের সময়টা অনেক বড়, অনেক লেন্সটা অনেক বড় আজকে কাহিনীর আমাদের। তো তার নাম ছিল পথের কাঁটা। আজকে পথের কাঁটা দিয়ে শুরু করব কুয়াশা, এবং এটার রূপান্তর করেছেন সিফাত মাহমুদ, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আর সাউন্ডে ছিলেন খালিদ, এবং নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি। যারা অভিনয় করেছেন এখানে চরিত্রে, আমি নামগুলো বলে দিচ্ছি। ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় সামিউল কবির অর্থাৎ আমাদের আরজে প্রত্যয়। অজিতের চরিত্রে অভিনয় করেছেন আপেল মাহমুদ। আশুতোষের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, এবং প্রফুল্লর চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু। তো ঠিক আছে, আজকে কাহিনীর প্রথম পর্ব এখন শুনবো, পরে ফিরে এসে হয়তো অত কথা বলা হবে না, কারণ কাহিনী আজকে দীর্ঘ, হয়তো দুটা পারও হয়ে যেতে পারে, বলতে পারছি না এখনো। তো সঙ্গেই থাকবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। খবরের কাগজটা যত্ন করে ভাঁজ করে টেবিলের এক পাশে রেখে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে অন্য মনস্ক ভাবে জানালার বাইরে তাকিয়ে রইল। বাইরে কুয়াশাহীন ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করছিল। বাড়ির তিনতলার কয়েকটা ঘর নিয়ে তাদের বাসা। বসার ঘরের জানালা দিয়ে শহরের একটা অংশ আর আকাশ ভালোই দেখা যায়। নিজে ব্যস্ত শহরের কাজের হইচই শুরু হয়ে গেছে। গাড়ি মোটর ট্রামের ছুটোছুটি ব্যস্ততার শেষ নেই। চড়ুই পাখিগুলো কিচির মিচির করতে করতে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের অনেক ওপরে একঝাঁক পায়রা কলকাতা শহরটাকে নিচে ফেলে যেন সূর্যকে ছোঁয়ার আশায় উড়ে যাচ্ছে। বেলা প্রায় আটটা। সকালের চা ও নাস্তা শেষ করে ব্যোমকেশ আর অজিত দুই বন্ধু অলস ভাবে সংবাদপত্রের পৃষ্ঠা থেকে বাইরের জগতের খবর নিচ্ছিল।
অজিত, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, খেয়াল করেছ?
না, বিজ্ঞাপন আমি পড়ি না।
বিজ্ঞাপন পড়ো না? তাহলে পড়ো কি?
খবরের কাগজে সবাই যা পড়ে তাই করি, খবর।
অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসাথে তিনটে ছেলে হয়েছে, এই সব পড়ো। এই তো, ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো।
ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু তার সেই পরিচয় আস্তে আস্তে জানা যাবে। বাইরে থেকে তাকে দেখে বা তার কথা শুনে একবারও মনে হয় না যে তার মধ্যে অসাধারণ কিছু আছে। কিন্তু তাকে খোঁচা দিয়ে, প্রতিবাদ করে, একটু উত্তেজিত করে দিতে পারলেই ভেতরের মানুষটা কচ্ছপের মতো বের হয়ে আসে। সে স্বভাবতই খুব অল্প কথা বলে, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে একবার তাকে চটিয়ে দিতে পারলে তার ছুরির মতো ধারালো ঝকঝকে বুদ্ধি সংকোচ আর সংযমের পর্দা ছিঁড়ে বের হয়ে পড়ে। তখন তার কথাবার্তা সত্যি শুনবার জিনিস হয়ে দাঁড়ায়। অজিত খোঁজা দেওয়ার লোভ সামলাতে পারল না, বলল,
ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তাহলে খুব শয়তান, সারা কাগজটা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে।
তাদের দোষ নেই, তোমার মতো লোকেদের খুশি না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য এসব খবর তৈরি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফন্দি বের করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করার নতুন ফন্দি আটছে, এই সব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টারে টেলিগ্রামে ওসব পাওয়া যায় না।
তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি।
পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি।
পাতা উল্টাতে উল্টাতে এক কোণে একটা খুব ছোট্ট তিন লাইনের বিজ্ঞাপন অজিতের চোখে পড়ল। লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল বলেই হয়তো চোখে পড়ল, নয়তো খুঁজে বের করতে অনেক কষ্ট পেতে হতো। সেখানে লেখা আছে, পথের কাঁটা। যদি কেউ পথের কাঁটা দূর করতে চান, শনিবার সন্ধ্যা 5:30 সময় হোয়াইটওয়ে লেডলের দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্প পোস্টে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন। দুই তিনবার পড়েও বিজ্ঞাপনের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না অজিত। অবাক হয়ে জিজ্ঞেস করল,
ল্যাম্প পোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে? এ বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কি জিনিস?
সেটা এখনো আবিষ্কার করতে পারেনি বটে। বিজ্ঞাপনটা 3 মাস ধরে প্রতি শুক্রবার বের হচ্ছে, পুরনো কাগজ ঘাটলেই দেখতে পারবে।
কিন্তু এই বিজ্ঞাপনের উদ্দেশ্য কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দেয়, এর তো কোনো মানেই হয় না।
আপাতত কোনো উদ্দেশ্য দেখা যাচ্ছে না বটে, কিন্তু তাই বলে কোনো উদ্দেশ্য নেই তা বলা চলে না। অকারণে কেউ টাকা খরচ করে বিজ্ঞাপন দেয় না। আর লেখাটা পড়লে একটা জিনিস সবার আগে চোখে পড়ে,
কি?
যে লোক বিজ্ঞাপন দিয়েছে তার নিজেকে লুকানোর চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নাম্বার দেয়া থাকে, এতে তা নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সাথে কোনো একটা ব্যবসা চালাতে চায়, এখানেও তাই। কিন্তু মজা এই যে এই লোকটা নিজে অদৃশ্য থেকে ব্যবসা চালাতে চায়।
বুঝতে পারলাম না।
আচ্ছা বুঝিয়ে বলছি, শোনো, যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক জায়গায় দাঁড়িয়ে থেকো, এমন ভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি জিনিস সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও, তোমার কাজ কি? নির্দিষ্ট জায়গায় গিয়ে ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি ঠিক সময় মতো সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে, তারপর কি হলো?
কি হলো?
শনিবার বেলা পাঁচটার সময় ওই জায়গায় কি রকম লোকজনের ভিড় হয় সেটা বোধ হয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইট ওয়ে লিটল, অন্যদিকে নিউ মার্কেট, আর চারদিকে গোটা পাঁচ ছয় সিনেমা হাউস। তুমি ল্যাম্প পোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকে ঠেলা খেতে থাকবে, কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করার মহৌষধ নিয়ে হাজির হলো না, তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুয়া। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একটা চিঠি, কে যেন ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে গেছে।
তারপর?
তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ সিঁধ কাঁটা তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপন দাতার সাথে তোমার লেনদেনের সম্পর্ক হলো, অথচ তিনি কে, কিরকম চেহারা, তুমি কিছুই জানতে পারলে না।
যদি তোমার যুক্তিকে সত্যি বলেই মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয়?
এই প্রমাণ হয় যে পথের কাঁটা সদাগর নিজেকে গোপন রাখতে অনেক ইচ্ছুক, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকোচিত তিনি বিনয়ী হতে পারেন কিন্তু সাধু লোক কখনোই নন।
এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারো না।
আরে অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতগুলো অনুমান ছাড়া আর কিছুই থাকে না। আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি? অনুমান ছাড়া আর কিছুই নয়, অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন জেলে চলে যাচ্ছে।
অজিত চুপ করে থাকল, মন থেকে সায় দিতে পারল না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমান হতে পারে এ কথা সহজে মেনে নেওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তির বিরুদ্ধে বলাও কঠিন কাজ। সুতরাং চুপ থাকাই ভালো মনে হল। জানতো এই নিরাপত্তায় ব্যোমকেশ আরো অসহিষ্ণু হয়ে উঠবে এবং আরো জোরালো যুক্তি এনে হাজির করবে।
আচ্ছা ওই পাখিটা কি চায় বলতো?
কি চায়? ও বোধ হয় বাসা তৈরি করার একটা জায়গা খুঁজছে।
ঠিক জানো? কোনো সন্দেহ নেই?
কোনো সন্দেহ নেই।
কি করে বুঝলে? প্রমাণ কি?
প্রমাণ আর কি, ওর মুখে কুটো।
কুটো থাকলে প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়?
না, তবে
অনুমান। পথে এসো। এতক্ষণ তাহলে তর্ক করছিলে কেন?
তর্ক করিনি, কিন্তু তুমি কি বলতে চাও? চড়ুই পাখি সম্পর্কে যে অনুমান খাটে মানুষের বেলা তো সেই অনুমান খাটবে।
কেন নয়?
তুমি যদি কুটু মুখে করে একজনের জানালায় উঠে বসে থাকো তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাঁধতে চাও?
না, তাহলে প্রমাণ হবে যে অজিত একটা বদ্ধ পাগল।
সেই প্রমাণের দরকার আছে কি?
চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমাকে মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে সঠিক, তার ভুল হবার উপায় নেই।
কিন্তু ওই বিজ্ঞাপন সম্পর্কে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলাম না।
সেটা তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করারও ক্ষমতা চাই। যাই হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার বিকেলে কোনো কাজও নেই, কালই তোমাকে বিশ্বাস করিয়ে দেব।
কিভাবে?
দাঁড়াও, কেউ আসছে মনে হয়, পায়ে শব্দ পাচ্ছে সিঁড়িতে। অপরিচিত ব্যক্তি, বয়স্ক, মোটা, না দোষ নুদোষ বললেও বেশি বলা হবে না, হাতে লাঠি আছে। কেউ নেই, নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তিনতলায় আমরা ছাড়া আর কেউ থাকে না। ভেতরে আসুন, দরজা খোলা আছে।
দরজা ছেলে একটা মধ্যবয়সী মোটা সোটা ভদ্রলোক ঢুকল, তার হাতে একটা মোটা মলক্কা বেতের রূপোর মোটওয়ালা লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরনে কোচানো থান, ফর্সা সুশ্রী, মুখে দাড়ি গোপ কামানো, মাথার সামনে টাক পরে পরিষ্কার হয়ে গিয়েছে। তিনতলা সিঁড়ি ভেঙে হাঁপিয়ে পড়েছিলেন, তাই ঘরে ঢুকে প্রথম কথাটা বলতে পারলেন না। পকেট থেকে রুমাল বের করে মুখ বুঝতে লাগলেন। বোমকেশ মৃদু স্বরে অজিতকে শুনিয়ে বলল, অনুমান অনুমান। অজিত নীরবে তার খোঁজা হজম করল, কারণ এক্ষেত্রে লোকটার চেহারা সম্পর্কে তার অনুমান যে বর্ণে বর্ণে মিলে গেছে তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক দম নিয়ে জিজ্ঞেস করলেন,
নমস্কার, ডিটেকটিভ পোমকেশ বাবু কা নাম?
নমস্কার, বসুন, আমারই নাম বোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি ঠিক পছন্দ করি না, আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপদে পড়েছেন দেখছি, একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপরে আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনছি।
ভদ্রলোক চেয়ারে বসে পড়ে ফ্যাল ফ্যাল করে বোমকেশের মুখের দিকে তাকিয়ে রইল। অজিত খুব অবাক হল, এই বয়স্ক ভদ্রলোকটাকে দেখে গ্রামোফোন পিন রহস্যের সাথে তার সম্পর্ক কিভাবে বুঝল তা একেবারেই অজিতের মগজে ঢুকল না। বোমকেশের অদ্ভুত ক্ষমতা অনেকবার দেখেছে অজিত, কিন্তু এটা যেন জাদুর মতো মনে হল। ভদ্রলোক অতি কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে বললেন,
আপনি আপনি জানলেন কি করে?
অনুমান মাত্র। প্রথমত আপনি বয়স্ক, দ্বিতীয়ত আপনি অবস্থাপন্ন, এবং তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান। সুতরাং
কথাটা অসম্পূর্ণ রেখে বোমকেশ হাত নেড়ে বুঝিয়ে দিল যে এরপর তার আসার কারণ আবিষ্কার করা শিশুর জন্যও সহজ। এখানে বলে রাখা ভালো যে কিছুদিন থেকে কলকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটছিল এবং যাকে গ্রামোফোন পিন মিস্ত্রি নাম দিয়ে শহরের দেশি বিদেশি সংবাদপত্রগুলো বিরাট হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল, তার ফলে কলকাতার লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের সীমা ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিকর বর্ণনা পড়ার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনা একেবারে দড়ি ছেঁড়া হয়ে উঠেছিল এবং ঘর থেকে পথে বের হবার আগে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করেছিল। ব্যাপারটাই মাস দেড়েক আগে সুকিয়া স্ট্রিট নিবাসী জয় হরি সান্যাল নামক জনক বয়স্ক ভদ্রলোক সকালে কর্ণওয়ালি স্ট্রিট দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে অন্য ফুটপাতে যাবার জন্য যেই পথে নেমেছেন, অমনি হঠাৎ বুক থুবড়ে পড়ে গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না, সবাই মিলে তাকে ধরাধরি করে তুলে আনবার পর দেখল তার দেহে প্রাণ নেই। হঠাৎ কিসে মৃত্যু হল খুঁজতে গিয়ে চোখে পড়ল যে তার বুকের উপর এক বিন্দু রক্ত লেগে আছে, তাছাড়া আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ এলো, পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠিয়ে দিল। সেখানে পোস্টমর্টেম করে ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটা গ্রামোফোনের পিন বিঁধে আছে। কেমন করে এই পিন হৃৎপিণ্ডের মধ্যে ঢুকল তার কৈফিয়তে বিশেষজ্ঞ ডাক্তার লিখলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দিয়ে ছোড়া এই পিন মৃতের সামনে থেকে বুকের চামড়া ও মাংস ভেদ করে হৃৎপিণ্ডে গিয়ে ঢুকেছে এবং মৃত্যু প্রায় সাথে সাথেই হয়েছে। এই ঘটনা নিয়ে সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হল এবং মৃত ব্যক্তির একটা সংক্ষিপ্ত জীবন চরিতও বের হয়ে গেল। এটা খুন কিনা এবং যদি তাই হয় তবে কিভাবে এটা ঘটল তা নিয়ে অনেক গবেষণা প্রকাশিত হল, কিন্তু একটা কথা কেউই পরিষ্কার করে বলতে পারলেন না, এই খুনের উদ্দেশ্য কি এবং যে খুন করেছে তার এটাতে কি স্বার্থ? সরকারের পুলিশ যে এটা তদন্তের ভার নিয়েছে তাও কাগজে প্রকাশিত হল। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন, ও কিছু নয়, লোকটা হার্ট ফেল করেছিল। কিন্তু এই মুহূর্তে ভালো খবরের দুর্ভিক্ষ থাকায় কাগজওয়ালারা এই নতুন ফন্দি বের করে তিলকে তাল করে তুলেছে। এটা দিন আটেক পরে শহরের সব সংবাদপত্রে দেড় ইঞ্চি টাইপের যে খবর বের হল তাতে কলকাতার ভদ্র বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এত রকম গুজব আর আন্দাজ জন্ম নিল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখল, আবার গ্রামাফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকরা জানেন কয়েকদিন আগে জয়হরি সান্যাল পথ দিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গিয়ে মারা যান। পরীক্ষায় তার হৃৎপিণ্ড থেকে একটা গ্রামাফোনের পিন বের হয় এবং ডাক্তার একেই মৃত্যুর কারণ বলে নির্দেশ দেন। আমরা তখনই সন্দেহ করেছিলাম যে এটা একটা সাধারণ ব্যাপার নয়, এটার ভেতর একটা ভীষণ ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হয়েছে। গতকাল একই রকম আরো একটা নমহর্ষক ব্যাপার ঘটেছে। কলকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাস চন্দ্র মৌলিক গতকাল বিকেল প্রায় 5:30 সময় মোটরে চড়ে গড়ের মাঠের দিকে বেড়াতে গিয়েছিলেন। রেড রোডের কাছে গিয়ে তিনি মোটর থামিয়ে পায়ে হেঁটে বেড়াবার জন্য যেই গাড়ি থেকে নেমে কিছু দূর গেছেন, অমনি ওফ শব্দ করে মাটিতে পড়ে গেলেন। তার ড্রাইভার ও রাস্তার অন্যান্য লোক মিলে তাড়াতাড়ি তাকে আবার গাড়িতে তুলল, কিন্তু তিনি আর তখন জীবিত নেই। এই আকস্মিক দুর্ঘটনায় সবাই হতবুদ্ধি হয়ে পড়েছিল, কিন্তু সৌভাগ্যবশত অল্প সময়ের মধ্যেই পুলিশ এসে পড়ল। কৈলাসবাবুর গায়ের সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখে অপঘাত মৃত্যু সন্দেহ করে তখনই লাশ হাসপাতালে পাঠিয়ে দেয়। পোস্টমর্টেমকারী ডাক্তারের রিপোর্টে জানা গেল যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটা গ্রামাফোনের পিন আটকে আছে, আর এই পিন তার সামনের দিক থেকে হৃৎপিণ্ডে ঢুকেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আকস্মিক দুর্ঘটনা নয়, একদম ভয়ঙ্কর খুনি কলকাতা শহরে উদয় হয়েছে। এরা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদের খুন করতে আরম্ভ করেছে তা অনুমান করা কঠিন। সবচেয়ে আশ্চর্যের খুন করার পদ্ধতি, কোথা থেকে কোন অস্ত্রের সাহায্যে এরা খুন করছে তা গভীর রহস্য। কৈলাসবাবু অত্যন্ত হৃদয়বান অমায়িক প্রকৃতির লোক ছিল, তার সাথে কারো শত্রুতা থাকা সম্ভব বলে মনে হয় না। মৃত্যুকালে তার বয়স মাত্র 48 বছর হয়েছিল। কৈলাসবাবু বিপত্নিক ছিলেন, তার কোনো ছেলে সন্তান ছিল না, একমাত্র কন্যাই তার সম্পত্তির উত্তরাধিকারী। আমরা কৈলাসবাবুর শোক সন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। পুলিশ জোরে সোরে তদন্ত চালিয়েছে। জানা যায় যে কৈলাসবাবুর ড্রাইভার কালী সিংহকে সন্দেহের উপর গ্রেপ্তার করা হয়েছে। এরপর 2 সপ্তাহ ধরে খবরের কাগজে খুব হইচই চলল। পুলিশ দারুণভাবে অনুসন্ধান চালাতে গিয়ে গলদ ঘর্ম হয়ে উঠল, কিন্তু অপরাধী ধরা পড়া তো দূরের কথা। গ্রামাফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভেতরে আলোর রেখাটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামাফোন পিন দেখা গেল। এবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনী মহাজন, নাম কৃষ্ণ দয়াল লাহা। ধর্মতলা ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হতে গিয়ে উনি পড়ে গেলেন, আর উঠলেন না। সংবাদপত্র যে বিরাট রই রই এবার আরম্ভ হল তা বর্ণনার বাইরে। পুলিশের অক্ষমতা সম্পর্কে সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার অধিবাসীদের বুকের ওপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চেপে বসল। আড্ডায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমের অন্য সব রকম আলোচনা একেবারে বন্ধ হয়ে গেল। তারপর দ্রুত পরপর আরো দুটা একই রকম খুন হয়ে গেল। কলকাতা শহর পঙ্গুর মতো অসহায়ভাবে পড়ে রইল। এই অচিন্তনীয় বিপদে কি করবে, কেমন করে আত্মরক্ষা করবে কিছুই যেন ভেবে পেল না কেউ। বলা বাহুল্য, বোমকে সেই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করেছে। ডিটেকটিভ শব্দটা তার যতই অপছন্দ হোক, আসলে সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ছাড়া আর কিছুই নয় তা সে মনে মনে ভালোই জানত। তাই এ অভিনব হত্যাকাণ্ড তার ভীষণ আগ্রহ জাগিয়ে তুলেছিল। এর মধ্যে ঘটনাস্থলগুলো তারা দুই বন্ধু মিলে দেখেও এসেছিল। এর ফলে ব্যোমকেশ নতুন কিছু জেনেছিল কিনা জানে না অজিত, জানলেও ব্যোমকেশ অজিতকে কিছু বলেনি। কিন্তু গ্রামোফোন পিন সম্পর্কে যেটুকু সংবাদ পেত তাই যত্ন করে নোটবুকে টুকে রাখত। বোধহয় তার মনে মনে ভরসা ছিল যে একদিনের রহস্যের একটা সূত্র তার হাতে এসে পড়বে। তাই আজ যখন সত্যি সত্যি সূত্রটা তার হাতে এসে পৌঁছালো, তখন দেখা গেল বাইরে শান্ত ভাব ধারণ করলেও ভেতরে ভেতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হয়ে উঠেছে। বন্ধুরা, চলছে কুয়াশা এবং কুয়াশায় চলছে আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী চরিত্র, ডিটেকটিভ চরিত্রের কাহিনী, যার নাম হচ্ছে পথের কাঁটা। আর আমরা শুরু থেকে শুনছি এক ব্যোমকেশ এবং অজিত তার সহকারী একদিন খবরের কাগজ উল্টে পাল্টে দেখছিলেন সকালবেলা, এবং সেখানে বিজ্ঞাপন পড়ছিলেন এবং একটা অদ্ভুত একটা বিজ্ঞাপন পড়ে শোনাচ্ছিল ব্যোমকেশ অজিতকে। সেটা হচ্ছে, আপনারা যদি কেউ পথের কাঁটা দূর করতে চান তাহলে শনিবার 5:30 সময় হোয়াইটওয়ে লেডল দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্প পোস্ট হাতে দাঁড়িয়ে থাকবেন। অদ্ভুত একটা বিজ্ঞাপন। যখন শুরুতে আমি পড়ছিলাম আমারও খটকা লেগে গেছিল, তো যাই হোক পরপর দেখা গেল। এবং সেদিনই তাদের বাড়িতে একজন, যেহেতু প্রাইভেট ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, তার কাছে একজন ভদ্রলোক এলেন তার সঙ্গে কথা বলতে, এবং তাদের কাছ থেকে জানা গেল, তার আগে ইতিমধ্যে জানা হয়ে গেছে যে কলকাতার শহরে খুব অদ্ভুতভাবে রহস্যজনকভাবে খুন হচ্ছে মানুষ। কিভাবে খুন হচ্ছে, হাঁটতে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে আর উঠছে না, এবং দেখা গেল তাদের বুকের কাছে ছোট্ট এক বিন্দু রক্ত, এবং পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেছে গ্রামোফোনের পিন তাদের হৃৎপিণ্ড ভেদ করে চলে গেছে, এবং যেটা কিনা একটা বন্দুক বা সেরকম কোন শক্তিশালী কোন জিনিস দিয়ে ছোড়া হয়েছে। যদিও বন্দুকের মধ্যে গুলি থাকে, কখনোই গ্রামোফোনের পিন থাকে না। আর সময়টা বলে দিচ্ছি, যে সময়ের কাহিনী এটা হচ্ছে 1930 দশকের কলকাতা, সুতরাং অনেক কিছু একটু অন্যরকম লাগবে, বাট আমরা পিছনে চলে যাব গল্প শুনতে শুনতে। পরপর একটা দুটা তিনটা এবং পাঁচটা খুন হয়ে গেল, এবং পাঁচজনই অত্যন্ত ধনী এবং প্রভাবশালী ব্যক্তি যারা খুন হয়েছেন, এবং তাদের মধ্যে দু একজনের খবর নিয়ে জানা গেছে অত্যন্ত ভালো এবং নিরীহ লোক, তাদের কোনো শত্রু নেই। কিন্তু কে খুন করছে, কেন খুন করছে, এবং এর মধ্যেই যিনি একজন আক্রান্ত হয়েছিলেন, আক্রান্ত হয়ে ব্যোমকেশের কাছে এসেছিলেন, যার নাম আশুতোষ বাবু, আমরা শুনেছি তিনি বলেছেন তার বুক পকেটে একটি ঘড়ি ছিল যেটা ফেটে গেছিল, যে কারণে, এবং সেখানে একটা গ্রামোফোনের পিন জমা হয়েছিল, যে কারণে তিনি মারা যাননি। অর্থাৎ তিনিও কিন্তু যে খুনগুলি করছেন তার একজন, তাকেও তারা টার্গেট করেছিল। তা আমরা এই পর্যন্ত যখন আলাপ আলোচনা চলছে, আমরা দেখলাম পাঁচটা খুন হয়ে গেছে, তারপরে কি আছে আমরা বাকিটা শুনবো ছোট্ট একটা বিরতি নিয়ে। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে যারা আছেন প্লিজ আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে।
আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। শুরুতে যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন তাতে ভরসা হচ্ছে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশ দিয়ে কিছু হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিন দুপুরে পাঁচটা খুন হয়ে গেল, পুলিশ কিছু করতে পারলো না। আমি তো প্রায় গিয়েছিলাম আর একটু হলেই।
আপনি অস্থির হবেন না, পুলিশে না গিয়ে আমার কাছে যে এসেছেন ভালোই করেছেন। আমাকে এবার প্রথম থেকে সব খুলে বলুন তো, অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না, আমার কাছে অদরকারি কিছু নেই।
আগে মশাই, আমার নাম শ্রী আশুতোষ মিত্র, এই যে কাছেই নেবুতলায় থাকি, 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরেই বেরিয়েছি, বিয়ে থা করার সুযোগই পাইনি, তাছাড়া বাচ্চা কাচ্চা পছন্দ করিনি, তাই কোনোদিনও বিয়ে করার ইচ্ছেও হয়নি। আমি গোছানো লোক, একলা থাকতে ভালোবাসি, বয়সও তো কম হয়নি, আসছে মাঘে 51 বছর হবে, প্রায় বছর দুই হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন লাখ দেড়েক টাকা ব্যাংকে জমা আছে, তারই সুদে আমার বেশ চলে যায়, বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িটা তো নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ ভালোই দিনগুলো কেটে যাচ্ছিল।
তা আপনার উপর নির্ভরশীল কেউ আছে?
না মশাই, আত্মীয় বলতে বেশি কেউ নেই, তাই ওই ঝামেলা পোহাতে হয় না। শুধু লক্ষ্মী ছাড়া বকেটে ভাইপো আছে, সেই মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসে, কিন্তু সে ছোড়া একেবারে বেহে মাতাল আর জুয়ারি, ওরকম লোক আমি সহ্যই করতে পারি না মশাই, তাই তাকে আর বাড়িতেই ঢুকতে দিই না।
তা আপনার এই ভাইপোটা থাকেন কোথায়?
আপাতত শ্রী ঘরে। রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সাথে মারামারি করার জন্য 2 মাস জেল হয়েছে।
বাহ, তারপর বলে যান।
বিরোধ ছোড়া আমার গুণধর ভাইপো, জেলে যাওয়ার পর কদিন বেশ আরামে ছিলাম মশাই, কোনো ঝামেলা ছিল না, বন্ধু বান্ধব আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনোদিন কারো ক্ষতি করিনি মশাই, সুতরাং আমার যে শত্রু আছে এ কথা তো ভাবতেই পারিনি। কিন্তু হঠাৎ কালকে বিনা মেঘে বজ্রপাত হলো, এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনারও বাইরে। গ্রামোফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ওটা আমার বিশ্বাস হতো না, ভাবতাম সব গাঁজা খুরি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে মশাই। গতকাল সন্ধ্যাবেলা আমি অভ্যাস মতো বেড়াতে গিয়েছিলাম, রোজই যাই, জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধ্যাটা কাটিয়ে 9:30 সময় বাড়ি ফিরে আসি। হেঁটেই যাওয়া আশা করি, আমার যে বয়স তাতে নিয়মিত হাঁটলে শরীর অবশ্য একটু ভালো থাকে। কাল রাতে বাড়ি ফিরছি, আমার স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌরাস্তার ঘড়িতে তখন ঠিক 9:15। রাস্তায় তখনও গাড়ি খুব ভিড়, কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম, 2 ট্রাম পাস করে গেল, একটু ফাঁক দেখে চৌরাস্তা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন হঠাৎ বুকে একটা প্রচন্ড ধাক্কা লাগলো, সাথে সাথে বুকের চামড়ার উপর কাটা ফোটার মতো একটা ব্যথা অনুভব করলাম, মনে হলো আমার বুক পকেটের ঘড়ির উপর কি যেন একটা ভীষণ ঘুষি মারলো, উল্টে পড়েই যাচ্ছিলুম, কিন্তু কোন রকমে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনে ফুটপাতে উঠে পড়লাম। মাথাটা যেন ঘুরে গেল মশাই, কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই বুঝতে পারলাম না, পকেট থেকে ঘড়ি বের করতে গিয়ে দেখি ঘড়ি বের হচ্ছে না, কিসে যেন আটকে আছে। সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বের করলাম তখন দেখি তার কাঁচটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর একটা গ্রামোফোনের পিন ঘড়িটাকে ফুড়ে মুখ বের করে আছে, এই দেখুন না সে ঘড়ি।
আশুবাবু বলতে বলতে আবার ঘেমিয়ে উঠেছিলেন, কপালের ঘাম মুছে কাঁপা হাতে পকেট থেকে একটা ঘড়ির বাক্স বের করে ব্যোমকেশের হাতে দিলেন। ব্যোমকেশ বাক্স খুলে একটা গান মেটালের পকেট ঘড়ি বের করল, ঘড়ির কাঁচ নেই, ঠিক 9:20 ঘড়িটা বন্ধ হয়ে গেছে, এবং তার মর্মস্থল ভেদ করে একটা গ্রামোফোনের পিনের আগা হিংস্রভাবে মুখ বের করে আছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনোযোগে পরীক্ষা করে আবার বাক্সে রেখে দিল। বাক্সটা টেবিলের উপর রেখে আশুবাবুকে বলল,
তারপর?
তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম সেটা বাবু জানি না, দুশ্চিন্তায় আতঙ্কে সারা রাত চোখের পাতা বুঝতে পারিনি, ভাগ্যে পকেটে ঘড়িটা ছিল তাই প্রাণ বেঁচে গেল, নইলে আমি তো এতক্ষণে হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। এক রাতে আমার 10 বছর আয়ু ক্ষয় হয়ে গেছে মশাই, প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সারা রাত এটাই শুধু ভেবেছি। শেষ রাতে আপনার নাম মনে পড়ল, শুনেছিলাম আপনার আশ্চর্য রকম ক্ষমতা, তাই ভোর না হতেই ছুটে এসেছি, বন্ধ গাড়িতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি, কি জানি যদি।
আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই, কাল আপনার একটা মস্ত ফাড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না।
পঙ্কেশ বাবু আমাকে বিপদ থেকে রক্ষা করুন, প্রাণ বাঁচান, আপনাকে
1000 টাকা পুরস্কার দেব।
এ তো খুব ভালো কথা, সব শুদ্ধ তাহলে 3000 হলো। গভর্নমেন্টও 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে, কিন্তু সেটা পরের কথা। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো, ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন?
কি রকম শব্দ?
মনে করুন, মোটরের টায়ার ফাটার মতো কোনো শব্দ।
না।
আর কোনো রকম শব্দ?
আমি তো কিছুই মনে করতে পারছি না।
ভেবে দেখুন, যে কোনো শব্দ, কোনো শব্দ।
রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয়, সেই শব্দই তো শুনেছিলাম। আমার মনে হচ্ছে যেন যে সময়টা ধাক্কা লাগে সেই সময় সাইকেলের ওই যে ঘন্টার ক্রিং ক্রিং শব্দ শুনেছিলাম।
কোনো রকম অস্বাভাবিক শব্দ শুনেননি?
না।
আপনার এমন কোন সূত্র আছে যে আপনাকে খুন করতে পারে?
না, অন্তত আমি জানি না।
আপনি বিয়ে করেননি, সুতরাং আপনার ছেলে পুলে নেই। ভাইপোই বোধহয় আপনার একমাত্র ওয়ারিশ নাকি?
না।
উইল করেছেন?
হ্যাঁ।
কার নামে সম্পত্তি উইল করেছেন?
আমাকে আর সব কথা জিজ্ঞেস করুন, শুধু ওই প্রশ্নটা আমাকে করবেন না। ওটা আমার সম্পূর্ণ নিজস্ব কথা, প্রাইভেট।
আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি?
না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউ জানে না।
আপনার ওয়ারিশের সাথে আপনার দেখা হয়?
হয়।
তা আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে?
তা প্রায় 3 সপ্তাহ হবে।
আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ওই ঘড়িটা দেখে যান, যদি কিছু জানবার দরকার হয় আপনাকে আমি খবর দেব।
কিন্তু আমার সম্পর্কে তো কোনো ব্যবস্থা করলেন না, এর মধ্যে যদি আবার।
আপনার সম্পর্কে ব্যবস্থা এই যে বাড়ি থেকে সহজে বেরুবেন না।
কিন্তু বাড়িতে তো আমি একলাই থাকি, যদি।
না না না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তবে ইচ্ছে হলে একজন দারোয়ান রাখতে পারেন।
বাড়ি থেকে একেবারে বেরোতে পারবো না।
একান্তই যদি রাস্তায় বেরোনো দরকার পড়ে ফুটপাথ দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্পর্কে আমার আর কোনো দায়িত্ব থাকবে না।
আশুবাবু চলে গেলে ব্যোমকেশ কপাল কুচকে বসে রইল। চিন্তা করবার নতুন সূত্র সে অনেক পেয়েছে, তাতে সন্দেহ নেই। তাই অজিত তার চিন্তায় বাধা দিল না। প্রায় আধ ঘন্টা চুপ থাকবার পর সে মুখ তুলে অজিতকে বলল,
তুমি ভাবছ আশুবাবুকে পথে নামতে মানা করলাম কেন এবং বাড়িতে নিরাপদ এই কথাই বা জানলাম কি করে? আচ্ছা, গ্রামোফোন পিং এর ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ, সব খুনি রাস্তায় হয়েছে, ফুটপাথেও নয়, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছ?
না, কি কারণ?
এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়ার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্য কোথাও তাকে ব্যবহার করা যায় না।
এমন কি অস্ত্র হতে পারে?
তা যখন জানতে পারবো গ্রামোফোন পিন রহস্য, তখন আর রহস্য থাকবে না।
আচ্ছা, এমন কোন বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোন পিন ছোড়া যায়?
বুদ্ধি খেলিয়েছ বটে, কিন্তু তাতে দু একটা সমস্যা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায়, সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন জায়গায় খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দি, পিস্তল ছুড়লে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও, সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে। কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে?
মনে কর,
This track was downloaded from fusionbd.com.
যদি এয়ার গান হয়,
এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নতুনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ নয়। এর মধ্যে চিন্তার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক, ছুঁড়বার সময় তার একটা শব্দ হবেই। সে শব্দ ঢাকা পড়ে কি করে?
তুমি তো এখনই বলছিলে শব্দে শব্দ ঢাকে।
আরে ঠিক তো, ঠিক তো।
কি হলো?
কিছু না, এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবছি ততই ততই নিশ্চিত হচ্ছে যে সব খুন এক সুতোয় গাঁথা। সবগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না।
কি রকম?
প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই বয়স্ক। আশুবাবু, যিনি ঘড়ির কারণে বেঁচে গেছেন, তিনিও বয়স্ক। তারপর দ্বিতীয় কথা, তারা সবাই ধনী লোক। হতে পারে কেউ বেশি ধনী বা কেউ কম, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সবাই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদের কারো ছেলে নেই।
তুমি তাহলে অনুমান করছো যে?
অনুমান এখনো কিছুই করিনি, এগুলো সবই হচ্ছে আমার অনুমানের ভিত্তি, যাকে ইংলিশে বলে প্রেমিস।
কিন্তু এই কটা প্রেমিস থেকে অপরাধীদের ধরা?
অপরাধীদের নয় উচিত, অপরাধীর। এখানে বহু বচনের প্রয়োগ একেবারে অপ্রয়োজনীয়। খবরের কাগজওয়ালারা মার্ডারার্স গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাং এর মধ্যে কেবল একজন লোক আছেন, তিনি খুনের হোতা, অর্থাৎ নাটের গুরু।
এই কথা তুমি কি করে বলতে পারো? কোন প্রমাণ আছে?
প্রমাণ অনেক আছে, কিন্তু এখন একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্য ভেদ করার শক্তি পাঁচজন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটা পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথায় ধরো না, ঘড়িটা না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন হাতের টিপ কি পাঁচজনের হয়? দ্রৌপদী স্বয়ম্বর সভার কথা মনে আছে তো? ভেবে দেখো, লক্ষ্যে তীর ছুটতে একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন নিশানা একজন ছাড়া দুজনের ছিল না। যাই হোক, আপাতত স্নানের সময় হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এসব নিয়ে ভাবা যাবে।
সেদিন বিকেলে প্রায় 3:30 সময় ব্যোমকেশ বের হয়ে গিয়েছিল, কি কাজে গিয়েছিল কে জানে। যখন ফিরল তখন সন্ধ্যা পার হয়ে গেছে। অজিত তার জন্য অপেক্ষা করছিল, চাও তৈরি ছিল। সে আসতেই চাকুর টেবিলের উপর চা নাস্তা দিয়ে গেল। ওরা চুপচাপ নাস্তা করল, এমন অভ্যাস হয়ে গিয়েছিল ওই কাজটা সাথে না করলে ওদের ভালো লাগত না। একটা চুরুট ধরিয়ে চেয়ারে ঠেস দিয়ে বসে ব্যোমকেশ প্রথম কথা বলল।
আশুবাবু লোকটাকে তোমার কেমন মনে হয়?
কেন বলো দেখি? আমার তো ভালো লোক বলেই মনে হয়, নিরীহ, ভালো মানুষ গোছের।
আর নৈতিক চরিত্র?
মাতাল বলে ভাইপোর উপর যেরকম রেগে আছে, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেনি, যৌবনে যদি কিছু করে থাকেন তো অন্য কথা, কিন্তু এখন তো আর সেসব করার বয়স নেই।
বয়স না থাকতে পারে, কিন্তু একটা মেয়ে লোক আছে। জোড়াসাঁকোর যে গানের মজলিশে আশুবাবু সবসময় গান বাজনা করেন, সেটা ওই মেয়েটার বাড়ি। মেয়েটার বাড়ি বললে অবশ্য বোধ হয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন। এবং গানের মজলিশ বললেও বোধ হয় ভুল বলা হয়, যেহেতু দুটো প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিশ বলা চলে না।
বলো কি, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি।
শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু এই মেয়েটার ভরণ পোষণ করে আসছেন। সুতরাং তার একনিষ্ঠতা সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্যপক্ষেও একনিষ্ঠতার অভাব নেই। আশুবাবু ছাড়া অন্য কারো সেখানে ঢোকার অধিকার নেই। দরজায় কড়া পাহারা,
তাই নাকি? ঢুকবার মতলব করেছিলে বুঝি? মেয়েটার দেখা পেলে? কিরকম দেখতে শুনতে?
একবার অল্প কিছুক্ষণের জন্য দেখা পেয়েছিলাম বটে, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারীর মন চঞ্চল করতে চাই না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বেশি হলে 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না।
তা তো দেখতেই পাচ্ছি। কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গোপন জীবন সম্পর্কে এত কৌতূহলী হয়ে উঠলে কেন?
অতিরিক্ত কৌতূহল আমার একটা দুর্বলতা, জানোই তো। তাছাড়া আশুবাবুর উইল ওয়ারিশ এগুলো সম্পর্কে মনে একটা খটকা লেগেছিল।
ইনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারী নেই?
সেই রকমই মনে হচ্ছে। সেখানে এক ভদ্রলোকের দেখা পেলাম, ফিটফাট বাবু, বয়স 35-36। দ্রুত এসে দারোয়ানের হাতে একটা চিঠি গুঁজে দিয়ে দ্রুত চলে গেলেন। কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে কিন্তু লাভজনক নয়।
ঘড়িটা থেকে কিছু পেলে?
ঘড়িটা থেকে তিনটা তথ্য পেয়েছি। এক, গ্র্যামোফোন পিনটা সাধারণ এডিসন মার্কা পিন। দুই, তার ওজন 2 রতি। তিন, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না।
তার মানে দরকারি তথ্য কিছুই পাওনি?
তা বলতে পারি না। প্রথমত আমি বুঝতে পেরেছি যে পিন ছুঁড়বার সময় খুনি আর নিহত ব্যক্তির মধ্যে দূরত্ব 7-8 গজের বেশি হবে না। একটা গ্র্যামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুঁড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতে পারেই না। অথচ খুনি টিপ কি দারুণ নির্ভুল, তা তো দেখেছ। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে।
7-8 গজ দূর থেকে মেরেছে, তবুও কেউ ধরতে পারল না?
সেটাই হয়ে দাঁড়িয়েছে আসল রহস্য। ভেবে দেখো, খুন করার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ সরিয়েছে, কিন্তু কিন্তু তবুও কেউ বুঝতে পারল না কি করে সে এমন ভাবে লুকালো।
আচ্ছা, এমন তো হতে পারে খুনি পকেটের ভেতর এমন একটা অস্ত্র নিয়ে বেড়ায় যা থেকে গ্রামোফোন পিন ছোড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকেই যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারো সন্দেহ হয় না।
তা যদি হতো তাহলে ফুটপাথের ওপরই তো কাজ সারতে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোন যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোঁড়া যায়, অথচ তার ছোঁড়া গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছাতে পারে। কতখানি শক্তির দরকার ভেবে দেখেছ? বুঝতে পারছি, এর একটা খুব সহজ সমাধান হাতের কাছে রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে।
রহস্যের মধ্যে আটকে আছে, অর্থাৎ কুয়াশা আরো ঘনীভূত হচ্ছে আজকের কুয়াশা। বন্ধুরা শুনছেন পথের কাঁটা, শরদিন্দুর রচনা, আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের কাঁটা আজকে আমরা শোনাচ্ছি, অর্থাৎ ব্যোমকেশ বক্সী বলে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। আর আমরা যে পর্যন্ত শুনেছি সেটা হচ্ছে, আমরা প্রথমেই দেখেছি যে গ্রামোফোনের পিন দিয়ে অদ্ভুতভাবে কলকাতা শহরে 5 জন ধনী ব্যক্তি খুন হয়ে গেছে। কে খুনি, কি করে খুন করছেন, এত ছোট পিন কি করে একেবারে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকছে কোনোভাবেই জানা যাচ্ছে না, এবং ব্যোমকেশ বক্সি এবং তার সহকারী অজিত একেবারে অস্থির চিন্তা যে কি করে এই ঘটনা ঘটছে। আমরা দেখছি আস্তে আস্তে তারা এগোচ্ছে। এর মধ্যে আশুতোষ নামে একজন ভদ্রলোক যে ওই আততায়ীর তাকে আক্রান্ত করেছিল, তাকে অ্যাটাক করেছিল, কিন্তু তিনি বেঁচে গেছেন ভাগ্যক্রমে, এবং তার বুক পকেটে একটি ঘড়ি ছিল, ঘড়ি থাকাতে সে ঘড়ির মধ্যে আটকে গেছে এবং সে তার কাছ থেকে, এবং এই লোকটা খুব রহস্যজনক। আশুবাবুর চরিত্র আমরা যেটা দেখলাম যে তিনি বিয়ে থা করেননি, প্রচুর অর্থ সম্পত্তি আছে এবং তার একটা বখাটে ভাইপো আছে যে নেশা করে এবং প্রায় তাকে পুলিশ ধরে নিয়ে যায়, আর সে একেবারেই পছন্দ করে না তার সেই ভাইপোটিকে। কিন্তু তার যে সম্পত্তি আছে, বোমকে যখন জিজ্ঞেস করলো সে সম্পত্তির ওয়ারিশ, তার ওয়ারিশ কেউ আছে কিনা এবং সে উইল করে গেছে কিনা, সে বললো যে না, তার ভাইপোকে তিনি কিছু দিয়ে যাবেন না, দিয়ে জানুনি। তাহলে তার উত্তরাধিকারী কে তার সম্পত্তির? খুব খেটে ঘুটে বা চিন্তা ভাবনা করে যেটা বার করা হয়েছে সেটা জানা গেল যে ব্যোমকেশের একজন রক্ষিতা আছেন বলে তারা ধারণা করেন। চোরাশাকোতে গানের মজলিশে যান, সেখানে গানের মজলিশ বলে কোনো কথা নেই, আসলে তার রক্ষিতা থাকেন। তার কি কোনো যোগাযোগ আছে বা তার কোনো এই খুনগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে? কিছুই কিন্তু আমরা জানি না, সব জানবো রাত একটার বিরতির পর। ফিরে এসে সরাসরি চলে যাবো পরের পর্বে, সঙ্গেই থাকবেন। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। দুজনের আর কোনো কথা হল না। ঘুমানোর আগ পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক ও আনমনা হয়ে রইল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থেকেও তার যুক্তির ফাঁদে ধরা দিচ্ছে না, তারই পেছনে তার মন যে শিকারীর মতো ছুটেছে তা বুঝে অজিত তার গভীর চিন্তায় বাধা দিল না। পরদিন সকালে চিন্তিত মুখেই সে বিছানা ছেড়ে উঠল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে এক কাপ চা খেয়ে বের হয়ে গেল। তারপর ঘন্টা তিনেক পরে যখন ফিরল, তখন অজিত জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিল? ব্যোমকেশ জুতার ফিতা খুলতে খুলতে আনমনে বলল, উকিলের বাড়ি। তাকে আনমনা দেখে অজিত আর প্রশ্ন করল না। বিকেলের দিকে তাকে কিছুটা আনন্দিত দেখা গেল। সারা দুপুর সে নিজের ঘরে দরজা বন্ধ করে কাজ করছিল। একবার টেলিফোনে কার সঙ্গে কথা বলল শুনতে পেল অজিত। প্রায় 4:30 সময় ব্যোমকেশ দরজা খুলে গলা বাড়িয়ে বলল,
কালকে ঠিক হয়েছিল, ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেবার সময় চলে এসেছে যে। এসো এসো, তোমাকে একটু সাজসজ্জা করে দিই। এমনি গেলে তো চলবে না।
চলবে না কেন?
অজিত যে ব্যোমকেশ বক্সির বন্ধু এ খবর অনেকেই জানেন কিনা, তাই একটু সাবধানতা।
ব্যোমকেশ একটা কাঠের আলমারি খুলে তার ভেতর থেকে একটা বাক্স বের করল। বাক্স থেকে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বেছে নিয়ে ব্রাশ দিয়ে অজিতের মুখে স্পিরিট গাম লাগাতে লাগল। মিনিট 15 পর অজিতকে সাজানো শেষ করে যখন ব্যোমকেশ ছেড়ে দিল, তখন আয়নার সামনে গিয়ে সে দেখে কি সর্বনাশ! এ তো অজিত নয়, এটা সম্পূর্ণ আলাদা লোক। ফ্রেঞ্চ গার্ড দাড়ি ও ছুঁচলো গোফ যে অজিতের জীবনেও ছিল না, আর বয়সও প্রায় 10 বছর বেড়ে গেছে, রং বেশ একটু ময়লা। অজিত ভয় পেয়ে বলল,
এই চেহারায় রাস্তায় বেরোতে হবে যদি পুলিশে ধরে?
ভয় নেই, পুলিশের বাবারও সাধ্য নেই যে তোমাকে চিনতে পারবে। বিশ্বাস হয় না তো? নিচের তলায় কোন চেনা ভদ্রলোকের সাথে একটু কথা বলেই দেখো না, জিজ্ঞাসা করো অজিত বাবু কোথায় থাকেন।
না না না, তার দরকার নেই, আমি এমনি যাচ্ছি।
কি করতে হবে তোমার তো জানাই আছে নাকি? শুধু ফেরার সময় একটু সাবধানে এসো, পিছু নিতে পারে।
সে সম্ভাবনা আছে নাকি?
অসম্ভব নয়, আমি বাড়িতেই রইলুম, যত শিগগির পারো চলে এসো।
রাস্তায় বের হয়ে প্রথমটা অজিতের খুব অস্বস্তি বোধ হতে লাগলো, তারপর যখন দেখলো তার ছদ্মবেশ কারো দৃষ্টি আকর্ষণ করছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হল, সে একটু সাহসও হল। মোড়ের একটা দোকানে অজিত নিয়মিত পান খেত, পানওয়ালা তাকে দেখিয়েই সেলাম করত। সেখানে গিয়ে সে পান চাইল, লোকটা নির্বিকার ভাবে পান দিয়ে পয়সাও নিয়ে নিল, তার দিকে ভালো করে তাকালই না। 5টা বেজে গিয়েছিল, তাই আর দেরি করা উচিত নয় বুঝে ট্রামে চড়ে বসল অজিত। এসপ্ল্যানেডে নেমে বেড়াতে বেড়াতে সেই জায়গায় উপস্থিত হল। এখন সে একটু মজাই পাচ্ছে, কিন্তু মজা বেশিক্ষণ স্থায়ী হল না। মানুষের এত প্রচন্ড ভিড়ের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকা সহজ ব্যাপার নয়, দুই চারটা কুনোয়ের গুতা নির্বিকার ভাবে হজমও করতে হল। অকারণে সঙ্গের মতো ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকার অন্য বিপদও আছে। চৌরাস্তার উপর একটা সার্জেন্ট দাঁড়িয়েছিল, সে সন্দেহের চোখে অজিতের দিকে দুই তিনবার তাকালো। এখনই হয়তো এসে জিজ্ঞাসা করবে, কেন দাঁড়িয়ে আছো? কি করবে ভেবে পেল না প্রথমে অজিত। ফুটপাতের পাশেই হোয়াইট হুইল এডলের দোকানের একটা প্রকাণ্ড কাঁচ থাকা জানালায় নানা রকম বিদেশি পণ্য সাজানো ছিল, আর সেই দিকেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সে। মনে মনে ভাবল, পাড়া গিয়ে ভূত মনে করো ক্ষতি নেই, পকেট মার ভেবে হাত করা না পড়ায়। একটু পর ঘড়িতে দেখল 5:50, কোনোভাবে আর 10টা মিনিট কাটাতে পারলেই বাঁচা যায়। সে অধীর ভাবে অপেক্ষা করতে লাগলো, মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যেই পড়ে রইল। তো একবার পকেটে হাত দিয়েও দেখল, কিন্তু সেখানে নতুন কিছুই তার হাতে ঠিকল না। অবশেষে 6টা বাজতেই একটা আরামের নিঃশ্বাস ফেলে ল্যাম্পপোস্ট ছাড়ল অজিত। পকেট দুটো ভালো করে পরীক্ষা করল, চিঠি পত্র কিছুই নেই। নিরাশার সাথে সাথে একটা আনন্দ হতে লাগলো, যাক ব্যোমকেশের অনুমান যে নির্ভুল নয় তার একটা প্রমাণ পাওয়া গেছে। এইবার তাকে বেশ একটু খোঁচা দিতে হবে। এরকম নানা কথা ভাবতে ভাবতে এসপ্ল্যানেডের ট্রামের ডিপোতে এসে পৌঁছল অজিত। হঠাৎ কানের কাছে শব্দ শুনে চমকে ফিরে সে দেখে লুঙ্গি পরে একজন লোক একটা খাম তার হাতে গুঁজে দিচ্ছে। অবাক হয়ে খুলতেই একটা কুৎসিত ছবি বের হয়ে পড়ল। ঘৃণায় সেটা ফেরত দিতে গিয়ে দেখল লোকটা নেই। সামনে পেছনে চারদিকে চোখ ফেরালো, কিন্তু ভিড়ের মধ্যে লুঙ্গি পরা লোকটাকে কোথাও দেখতে পেল না। অবাক হয়ে কি করবে ভাবছে, এমন সময় একটা ছোট্ট হাসির শব্দে চমক ভেঙে দেখল একজন বৃদ্ধ গোছের বিদেশি ভদ্রলোক তার পাশে এসে দাঁড়িয়েছে। অজিতের দিকে না তাকিয়ে তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বললেন,
চিঠি তো পেয়ে গেছো দেখছি, ভালো, শোনো এবার বাড়ি যাও, আর একটু ঘুরে যাও। এখান থেকে ট্রামে বউবাজারের মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে, ঠিক আছে?
সার্কুলার রোডের ট্রাম এসে দাঁড়িয়েছিল, সাহেব তাতে উঠে বসলেন। সারা শহর ঘুরে অজিত যখন বাড়ি ফিরল, তখন ব্যোমকেশ ইজি চেয়ারের উপর লম্বা হয়ে বসে সিগার টানছে। অজিত তার সামনে একটা চেয়ার টেনে বসে বলল,
সাহেব কখন এলেন?
এই তো মিনিট বিশেক হবে।
আমার পিছু নিয়েছিল কেন?
যে কারণে নিয়েছিলাম তাতে সফল হলো না। এক মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে ছিলাম। লিডল দোকানের ভেতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলাম। পথের কাঁটার ব্যাপারই বোধহয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর 2 মিনিট পরপর পকেটে হাত দিচ্ছিলে, তাতে সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিটা দিল না। তুমি চলে যাবার পর আমিও দোকান থেকে বেরিয়েছি, মিনিট 2-3 দেরি হয়েছিল, তার মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। যখন পৌঁছালাম তখন তুমি খাম হাতে ওই ইয়ের মতো দাঁড়িয়ে আছো আর কি। তা কি করে খামটা পেলে? লোকটাকে ভালো মতো দেখেছিলে? কিছু মনে আছে?
না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল।
সেটা আসল নয়, নকল, তোমার এই দাড়িগোফের মতোই। যাক, এখন চিঠিটা দেখি, তুমি এর মধ্যে বাথরুমে গিয়ে তোমার দাড়িগোফ ধুয়ে এসো।
মুখ পরিষ্কার করে গোসল করে অজিত যখন ফিরল, তখন ব্যোমকেশের মুখ দেখে সে তো একেবারেই অবাক। দুই হাত পেছনে দিয়ে ব্যোমকেশ জোরে জোরে ঘরে পায়চারি করছে। তার চোখে মুখে এমন একটা দারুণ খুশির আভা ফুটে উঠেছে যে তা দেখে অজিতের বুকের ভিতরটা লাফিয়ে উঠল। অজিত আগ্রহে জিজ্ঞেস করল,
চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো নাকি?
শুধু একটা কথা অজিত, একটা ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিচ্ছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেরকম। দুদিক থেকে পথ এসেছে, কিন্তু মাঝখানটাতে একটুখানি ফাঁক। আজ আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে।
কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে?
নাও, তুমিই পড়ে দেখো।
অজিত দেখল সেখানে পরিষ্কার অক্ষরে লেখা আছে, আপনার পথের কাঁটাকে, তার নাম ও ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করে লিখুন, কোনো কথা লুকাবেন না। নিজের নাম স্বাক্ষর করবার দরকার নেই। সবকিছু লিখে চিঠি খামে ভরে আগামী রবিবার 10ই মার্চ রাত 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাবেন। একটা লোক বাইসাইকেল চড়ে আপনার সামনের দিক থেকে আসবে, তার চোখে বড় সানগ্লাস দেখলেই চিনতে পারবেন। তাকে দেখলেই আপনার চিঠি হাতে নিয়ে পাশের দিকে হাত বাড়িয়ে থাকবেন। বাইসাইকেল আরোহী আপনার হাত থেকে চিঠি নিয়ে যাবে, তারপর সময় মতো আপনি সংবাদ পাবেন, আর পায়ে হেঁটে একা আসবেন, সঙ্গী থাকলে দেখা পাবেন না। 2-3 বার সাবধানে পড়ল অজিত, খুব অসাধারণ বুদ্ধি তাতে সন্দেহ নেই, কিন্তু এটাতে ব্যোমকেশের এত আনন্দের কোনো কারণ সে খুঁজে পেল না।
কি ব্যাপার বলো দেখি?
আমি তো এমন কিছু দেখছি না।
কিচ্ছু দেখতে পেলে না?
তুমি কাল যে অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। লোকটার নিজেকে লুকানোর চেষ্টার মধ্যে হয়তো কোনো বদ মতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া আর তো কিছু দেখছি না।
হায় অন্ধ, এত বড় জিনিসটা দেখতে পেলে না? আশু বাবু আসছেন, পায়ের শব্দ পাচ্ছি, এসব কথা ওকে বলা দরকার।
এই বলে চিঠিটা অজিতের হাত থেকে নিয়ে পকেটে রাখলো ব্যোমকেশ। আশুবাবু ঘরে ঢুকলে তার চেহারা দেখে একেবারে হতভম্ব হয়ে গেল অজিত। মাথার চুল এলোমেলো, জামা কাপড় অগোছালো, গালের মাংস ঝুলে গেছে, চোখের নিচে কালি, যেন হঠাৎ কোনো মর্মান্তিক আঘাত পেয়ে একেবারে ভেঙে পড়েছেন। কাল মৃত্যুর মুখ থেকে রক্ষা পাওয়ার পরও তাকে এত খারাপ অবস্থায় দেখা যায়নি। তিনি একটা চেয়ারে অত্যন্ত ক্লান্ত ভাবে বসে পড়ে বললেন,
একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি ব্যোমকেশ বাবু, আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে।
সে পালাবে তা আমি জানতাম, সেই সাথে আপনার জোড়াসাঁকোর ওই বন্ধুটিও মনে হয় গেছেন, খবর পেয়েছেন বোধ হয়।
আপনি সব জানেন?
সব। কাল আমি জোড়াসাঁকোয় গিয়েছিলাম, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সাথে ওই মেয়েটার অনেক দিন থেকে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছিল, আপনি তার কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যান, প্রথমে বোধহয় শুধুই কৌতূহলে, তারপর ওই আস্তে আস্তে যা হয় আর কি। ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু, আপনি দুঃখিত হবেন না, এটা আপনার জন্য ভালোই হয়েছে। অসৎ স্ত্রীলোক এবং প্রতারক বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আপনার জীবনের আর কোনো ভয় নেই, এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারবেন।
তার মানে
আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না, তাই ঠিক। ওরা দুজনেই আপনাকে খুন করার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরে একজন লোক আছেন যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরাপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিল। আপনাকেও সরাত, শুধু আয়ু ছিল বলেই আপনি বেঁচে গেলেন।
বুড়ো বয়সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেবার নেই। আর 30 বছর বয়স পর্যন্ত নিষ্কলঙ্ক জীবন যাপন করেছিলাম, তারপর হঠাৎ কি করে যেন এই ভুল হয়ে গেল। একদিন বেড়াতে গিয়েছিলাম, সেখানে একটা অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিয়েতে আমার সবসময়ই অরুচি, কিন্তু তাকে বিয়ে করার জন্যে একেবারে পাগল হয়ে গেলাম। শেষে একদিন জানতে পারলাম সে ভালো ঘরের মেয়ে নয়, বিয়ে হলো না, কিন্তু তাকে ছাড়তেও পারলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকে এই 12-13 বছর তাকে স্ত্রীর মতোই দেখে এসেছি। তাকে সব সম্পত্তি লিখে দিয়েছিলাম, সেটা তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতো ভালোবাসে, কোনোদিন সন্দেহ হয়নি। বুঝতে পারিনি যে এভাবে বিশ্বাসঘাতকতা করবে। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরের জন্মে কাজে লাগবে। ওরা কোথায় গিয়েছে আপনি জানেন?
না, আর সেটা জেনেও কোনো লাভ নেই। ভাগ্য তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের চোখে হয়তো খারাপ, কিন্তু আমি আপনাকে চিরকাল শ্রদ্ধা করব। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা ঘেঁটেও আপনি ভালো থাকতে পেরেছেন, এটাই আপনার সবচেয়ে বড় গুণ। এখন আপনার খুব আঘাত লেগেছে বুঝতে পারছি, এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু আস্তে আস্তে বুঝবেন এর চেয়ে ভালো আপনার আর কিছুই হতে পারত না।
ব্যোমকেশবাবু, আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম সেটা আর কোথাও আশা করিনি। নিজের লজ্জাজনক পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার পাশ্চাত্য এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে গেলাম।
আশুবাবু চলে যাওয়ার পর তার অদ্ভুত ট্র্যাজেডির কথা ভেবে অজিতের মনটা আচ্ছন্ন হয়ে রইল। একই সাথে ভীষণ কৌতূহল হচ্ছিল। ঘুমাবার আগে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করল সে।
আচ্ছা ব্যোমকেশ, আশুবাবুকে খুন করার পেছনে যে বিলাস উকিল আর ওই মেয়েটা আছে এই কথা তুমি কবে জানলে?
কাল বিকেলে।
তাহলে পালাবার আগে ওদের ধরলে না কেন?
ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না।
কিন্তু তাদের কাছ থেকে আসল খুনি গ্রামোফোন পিনের আসামির খোঁজ পাওয়া যেত।
তা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতাম না।
তুমি তাদের তাড়িয়েছ?
হ্যাঁ, আশুবাবু কপাল জোরে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিল। আমি সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলাম যে অনেক কথাই আমি জানি, যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যের গাড়িতেই মালপত্র সহ পালালেন।
কিন্তু ওদের তাড়িয়ে তোমার কি লাভ হলো?
লাভ এমন কিছু নয়, শুধু দুষ্টের দমন করা গেল বলতে পারো। বিলাস উকিল খালি হাতে পালিয়ে যাবার লোক নন, মক্কেলের টাকা কড়ি যা তার কাছে ছিল সবই সাথে নিয়েছিলেন, এবং এতক্ষণে বোধ হয় বর্ধমানের পুলিশ তাকে জেলে পুরেছে। আগে থাকতেই তারা খবরটা জানত কিনা। যাও, এবার বিলাসচন্দ্রের 2 বছরের জেল কেউ ঠেকাতে পারবে না, যদিও ফাঁসি তার উচিত শাস্তি। তবু তা যখন এই মুহূর্তে দেয়া যাচ্ছে না, তখন 2 বছরই বা মন্দ কি?
খুব খুবই রহস্যের মধ্যে আটকে আছে, আমি ভুলে গেছিলাম যে আমাকে কথা বলতে হবে। যাক বন্ধুরাও খুবই যারা খুবই ইনভলভ হয়ে গেছেন আজকে কুয়াশার সঙ্গে, আজকে চলছে পথের কাঁটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত পথের কাঁটা, যার মূল চরিত্র হচ্ছে ব্যোমকেশ বক্সী। আমরা শুনছি আজকে পথের কাঁটা, কিসের কাঁটা, পথের কাঁটা সরাতে হবে দেখে গ্রামাফোনের কাঁটা অথবা গ্রামাফোনের পিন পাওয়া যাচ্ছে, পাওয়া গেছে পাঁচজন মানুষের হৃৎপিণ্ড, অর্থাৎ তারা ওই পারে চলে গেছেন এবং একজন ভুলে বেঁচে গেছেন এবং তাকে নিয়ে আমরা এতক্ষণ শুনলাম। আমার মনে হয় আমি দেরি না করি, আরো দুটো পর্ব বাকি আছে, আজকে খুব দীর্ঘ হবে কুয়াশা, ফিরে এসে বরঞ্চ কথা বলা যাবে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে পরের পর্বে চলে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসবো। সঙ্গে থাকবেন আর লিখবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221।
যেমনই হই না কেন বন্ধুদের কাছে সবাই এক, তাই বন্ধু কানেকশনে আধা পয়সা প্রতি সেকেন্ড এয়ারটেল এবং এক পয়সা প্রতি সেকেন্ড অন্য অপারেটর, সাথে থাকছে ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। বন্ধু কানেকশনে অফারটি পেতে এখনই 19 টাকা রিচার্জ করো এয়ারটেল।
যখন শীতে তাপমাত্রা যাই নেমে আনন্দ উল্লাস বহুগুণ বাড়ে ফিজ অফ ক্লিয়ার লেমনে, ফিজ অফ দি ক্লিয়ার লেমন, শীতে আনন্দ হোক সেই রকম।
পরে আমি ওনাকে 1 লাখ টাকা দিই, দেওয়ানোর পর উনি আমাকে একটা মেমোরি দিল, পরে আমাকে মেমোরি দেয় আমি এরকম নিশ্চিত ছিলাম। টাকাটা নেওয়ার পরে 1 মাস পর আবার আমাকে ফোন দিছে,
ও আসছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আগামীকাল বুধবার রাত 11:20 আর জে কিবরিয়ার সাথে শুধুই ABC রেডিওতে। দ্য ক্লোজার দ্য বেটার
ABC রেডিও FM 89.2।
পরদিন সকালে একজন অপরিচিত লোক দেখা করতে আসলো, সবেমাত্র চায়ের কাপটা নামিয়ে রেখে খবরের কাগজটা খুলতে যাচ্ছে অজিত। এমন সময় দরজায় কড়া নড়ে উঠল, বোমকেশ চমকে উঠল। একটা ভদ্র চেহারা যুবক ঢুকল, দাড়ি গোফ কামানো, একহারা ছিপছিপে শরীর, বয়স 30-এর মধ্যেই হবে। চেহারা দেখলে মনে হয় একজন অ্যাথলেট, মুখ পানের রসে লাল হয়ে আছে। সামনে দুজনকে দেখে হাসি মুখে নমস্কার করে বলল,
কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বীমা কোম্পানির এজেন্ট।
আমাদের জীবন বীমা করার মতো পয়সা নেই।
ছি 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 ছি, এভাবে বলছেন কেন? আমি বীমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বীমার কাজে আপনাদের কাছে আসিনি। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দরজা বন্ধ করে দিতে শুরু করছে, দোষ দেওয়াও যায় না। কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন, এই মুহূর্তে আমার সেরকম কোনো ইচ্ছে নেই। আপনারই তো নাম ব্যোমকেশ বাবু, বিখ্যাত ডিটেকটিভ, আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি না থাকে।
পরামর্শ নিতে গেলে অগ্রিম কিছু সম্মানই দিতে হয়।
জি জি, এক্ষুনি দিচ্ছি, এই নিন টাকা। কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু একটু একা একা কথা বলতে পারলে ভালো হতো।
উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনে বলুন।
তা বেশ তো, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের? তা মশাই আপনার নামটা?
আমার নাম অজিত।
মাফ করবেন অজিত বাবু, আপনি যে ব্যোমকেশ বাবুর বন্ধু তা আমি বুঝতেই পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সব সময় এত বড় একজন ডিটেকটিভের সাথে থাকা, কত রকম বিচিত্র ক্রাইমের রহস্য উদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনের একটা মুহূর্ত বোধহয় বোরিং নয়। আমার এক এক সময় মনে হয় এই একঘেয়ে বিমার কাজ ছেড়ে আপনাদের মতো জীবনযাপন যদি করতে পারতাম।
এবার আপনার পরামর্শের বিষয়টা যদি একটু খুলে বলেন তাহলে সব দিক দিয়ে সুবিধা হয়।
হ্যাঁ হ্যাঁ, এই যে বলছি, আমি বিমা কোম্পানির এজেন্ট
তা তো আগেই শুনেছেন। বোম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি, কোম্পানির হয়ে 10-12 লাখ টাকার কাজ করেছি। তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতা অফিসের চার্জ দিয়ে পাঠিয়েছেন। গত 7-8 মাস স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রথম 2 মাস বেশ কাজ চালিয়েছিলাম মশায়, কিন্তু হঠাৎ কোথা থেকে এক আপদেশে জুটল। কারণ নাম বলছি না, কিন্তু অন্য বীমা কোম্পানির একটা লোক আমার পেছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজারের কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলায় আমি নিজে কাজ করি। এই লোকটা আমার বড় বড় ক্লায়েন্টগুলো নিয়ে নিতে আরম্ভ করল। যেখানেই যাই আমার পিছু পিছু, সেও সেখানে গিয়ে হাজির, কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিয়ে ক্লায়েন্টকে ভরকে দেয়। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় বিজনেসগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এভাবে 4-5 মাস কাটল, কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো। কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মোকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়, অথচ জোকের মতো লোকটা পেছনে লেগেই আছে। আরো মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করার কোনো উপায়ই ভেবে পেলাম না। দিন 12-14 আগে এই বিজ্ঞাপনটা হঠাৎ চোখে পড়ল, এই যে দেখুন আমার কাছেই আছে এখন। আপনার নজরে বোধহয় পড়েনি, পড়বার কথাও নয়, কিন্তু 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হবে মশাই? পড়া মাত্রই আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে, ভাবলাম দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নে পাওয়া মাদুলি হলেও বোধ করি আপত্তি করতাম না। দেখুন দেখুন, পড়ে দেখুন, বেশ মজার না? যাই হোক, আমি তো নির্দিষ্ট দিনে অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলার ল্যাম্পপোস্ট ধরে গিয়ে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা আর কি বলবো মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গেল, কিন্তু কোথাও কেউ নেই। নিরাশ হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একটা চিঠি। এই দেখো সেই চিঠি, আগামী সোমবার রাত 12টার সময় দেখা করবার নির্দেশ আছে। একে তো পকেটে চিঠি কি করে এলো ভেবেই পেলাম না, তার উপর এই চিঠি পড়ে অজানা এক আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি রহস্য ভালোবাসি না মশাই, কিন্তু এ চিঠির যেন আগাগোড়াই রহস্য, যেন কি একটা ভয়ঙ্কর পরিকল্পনার মধ্যে লুকানো রয়েছে। নইলে সবকিছুতেই এত লুকোচুরি কেন? লোকটা কে, কি রকম, কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলেছে, ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনি বলুন তো অজিতবাবু।
অজিত কি মনে করে সে প্রশ্নের কোনো প্রয়োজন নেই, আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন।
সে কথাই তো জিজ্ঞেস করছি মশাই, চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয় লোক ভালো না। এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত হবে কি, আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটা দিনই বাকি। তাই কি করব ঠিক করতে না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি মশাই।
দেখুন আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলাম না, আপনি এই কাগজ দুটো রেখে যান, এখনো যথেষ্ট সময় আছে, কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে বলে দেব কি করতে হবে, ঠিক আছে?
কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না মশাই, আমাকে এক জায়গায় যেতে হবে। আজ রাতে সম্ভব হবে কি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি।
না বাপ, আজ রাতে অজিত অন্য একটা কাজে ব্যস্ত থাকবে, আমাকেও এক জায়গায় যেতে হবে। কিন্তু আপনার ব্যস্ত হবার কোনো কারণ নেই, কাল বিকেল 4-4:30 মধ্যে আসলেও যথেষ্ট সময় হাতে থাকবে।
বেশ, তাই আসবো। ও মশাই কি পান খান না? আমার এই একটা বদ অভ্যাস, কিছুতেই ছাড়তে পারি না। ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আচ্ছা আজ উঠি তাহলে, নমস্কার।
নমস্কার।
ও আচ্ছা, আর একটা কথা বলি, পুলিশে এ বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নাম ধাম বের করতে পারে।
পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য আশা করবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সাথে কাজ করিনি, করব না। এনে যান আপনার টাকা।
না 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 মশাই, আমি তো আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র। তা আপনার যখন মত নেই, আচ্ছা আসি তাহলে।
প্রফুল্ল রায় চলে গেলে ব্যোমকেশ নোটটা তুলে নিয়ে নিজের লাইব্রেরি ঘরে ঢুকল। তারপর শব্দ করে দরজা বন্ধ করে দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হয়ে ওঠে বটে, কিন্তু কিছুক্ষণ একা থাকবার পর সেই ভাব আপনি আপনিই চলে যায়, তা অজিত জানত। তাই মনটা অনেক কৌতূহলী হয়ে থাকলেও সংবাদপত্রটা তুলে নিয়ে তাতে আবার মনোযোগ দেবার চেষ্টা করতে লাগলো। সে কয়েক মিনিট পর শুনতে পেল ব্যোমকেশ পাশের ঘরে কথা বুঝে বুঝলো কাউকে টেলিফোন করেছে, দু একটা ইংরেজি শব্দ কানে আসলো, কিন্তু কাকে টেলিফোন করেছে তা ধরতে পারল না। প্রায় এক ঘন্টা ধরে কথাবার্তা চলল, তারপর দরজা খুলে ব্যোমকেশ বের হয়ে আসলো। তার স্বাভাবিক হাসি মুখ ফিরে এসেছে।
কাকে ফোন করলে?
কাল এসপ্ল্যানেড থেকে ফিরবার সময় একজন তোমার পিছু নিয়েছিল, জানো?
আমার পিছু? না, নিয়েছিল নাকি?
নিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস, তাই ভাবছি।
এই বলে ব্যোমকেশ নিজের মনেই অল্প অল্প হাসতে লাগলো। তাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতা কি আছে তা অজিত কিছুই বুঝল না, কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন কঠিন ধাঁধার মতো হয়ে দাঁড়ায় যে যার অর্থ বোঝার চেষ্টা পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। অথচ এই বিষয়ে তাকে প্রশ্ন করাও যায় না, সময় না হলে সে তো কিছুই বলবে না। তাই অজিত আর কথা না বাড়িয়ে গোসলের জন্য উঠে পড়ল। দুপুরে সন্ধ্যাবেলাটা ব্যোমকেশ চুপচাপ বসেই কাটিয়ে দিল। প্রফুল্ল রায় সম্পর্কে দু একটা প্রশ্ন করল অজিত, কিন্তু সে শুনতেই পেল না, চেয়ারে চোখ বুঝে পড়ে রইল। শেষে চমকে উঠে বলল, প্রফুল্ল রায়, ও আজ সকালে যিনি এসেছিলেন? না, তার সম্পর্কে এখনো কিছু ভেবে দেখিনি। রাতে খাওয়ার পর চুপচাপ বসে ধূমপান চলছিল, ঘড়িতে ঢং করে রাত 10:30 বাজতেই ব্যোমকেশ চেয়ার থেকে লাফিয়ে উঠে বলল,
ওঠবীর জায়া মাধুকুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে গোপন জায়গায় পৌঁছাতে দেরি হয়ে যাবে।
সে আবার কি?
বাহ, পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে, মনে নেই?
মাফ করো, আমি এই রাতে একলা সেখানে যেতে পারবো না। যেতে হয় তুমি যাও।
আরে আমি তো যাবই,
তোমারও যাওয়া চাই, কিন্তু না গেলেই কি না? পথের কাঁটা সম্পর্কে এত মিথ্যে কৌতূহল কেন? তার চেয়ে যদি গ্রামোফোনের পিনের ব্যাপার নিয়ে একটু মাথা ঘামাতে তাহলে যে অনেক বেশি কাজ হতো।
হয়তো হতো, কিন্তু এর মধ্যে একটা কৌতূহল মেটালেই বা ক্ষতি কি? গ্রামোফোন পিন তো আর পাচ্ছে না। তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেবার মতো তো কিছু খবর চাই নাকি?
কিন্তু দুজনে গেলে তো হবে না, চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে।
তার ব্যবস্থা আমি করেছি, এখন ওই ঘরে চলো, সময় শেষ হয়ে আসছে।
লাইব্রেরিতে গিয়ে ব্যোমকেশ দ্রুত অজিতের ছদ্মবেশ তৈরি করে দিল। দেয়ালে রাখা আয়নাতে উঁকি মেরে দেখল, সেই গোফ আর ফ্রেঞ্চ কার দাড়ি জাদু মন্ত্রের মতো ফিরে এসেছে, কোথাও এতটুকু তফাত নেই। এরপর অজিতকে ছেড়ে দিয়ে ব্যোমকেশ নিজের সাজ আরম্ভ করল। মুখের কোনো পরিবর্তন করল না, আলমারি থেকে কালো রঙের পোশাক বের করে পরল, পায়ে কালো রবার সোল জুতা পরল। তারপর অজিতকে আয়নার সামনে 5-6 হাত দূরে দাঁড় করিয়ে নিজে তার পেছনে গিয়ে দাঁড়াল। তারপর জিজ্ঞেস করল,
আয়নায় আমাকে দেখতে পাচ্ছ?
না।
বেশ, এখন সামনের দিকে গিয়ে যাও। এবার দেখতে পেলে?
না।
বাস, কাজ শেষ, এখন শুধু একটা পোশাক পরা বাকি।
আবার কি?
অজিত খড়ে ঝুঁকে লক্ষ্য করেছিল ব্যোমকেশের টেবিলের ওপর দুটো চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেমন আকৃতির প্লেটে মটন চপ, ইত্যাদি খেতে দেয় সেই রকম। তারপর প্লেটটা ব্যোমকেশ নিজের ওয়েস্টকোটের ভেতর ঢুকিয়ে বোতাম লাগিয়ে দিল। বাঁধবার প্রয়োজন হল না। আরেকটা প্লেট অজিতের বুকের ওপর উপর করে চেপে ধরে চওড়া ন্যাকড়ার ফালি দিয়ে শক্তভাবে বেঁধে দিল। তারপর বলল,
সাবধান, সরে যেন না যায়। এটার উপর কোট পড়লেই আর কিচ্ছু দেখা যাবে না।
এইসব কি হচ্ছে?
বর্ম না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়ছি। চলো, দেরি হয়ে গেল, চিঠি নিয়েছ?
কি সর্বনাশ, নাও নাও,
শিগগির একটা সাদা খামের মধ্যে পুরে নাও।
এভাবে বিচিত্র সাজগোজ শেষ করে রাত 11:20 সময় ওরা বের হল। শিয়ালদহর মোড়ের উপর একটা খালি ট্যাক্সি পেয়ে তাতে চড়ে বসল দুজনে। রাস্তায় তেমন লোকজন নেই, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে। ট্যাক্সি নির্দেশ মতো হু হু করে চৌরঙ্গির দিকে ছুটল। কালীঘাট ও খিদিরপুরের ট্রামলাইন যেখানে আলাদা হয়ে গেছে সেখানে ট্যাক্সি থেকে নামল ওরা। ট্যাক্সি চালক ভাড়া নিয়ে হর্ন বাজিয়ে চলে গেল। চারিদিকে তাকিয়ে অজিত দেখে চওড়া রাস্তার উপর কোথাও একটা লোক নেই, চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতা। ঘড়িতে তখনও 12:10 বাকি আছে। কি করতে হবে গাড়িতে বসে পরামর্শ করে নিয়েছিল ওরা, সুতরাং কথা বলার দরকার হল না। অজিত আগে আগে চলল আর ব্যোমকেশ ছায়ার মতো তার পেছনে পেছনে রইল। তার কালো পোশাক ও শব্দহীন জুতা অজিতের কাছেও যেন তাকে অদৃশ্য করে তুলল। অজিতের পায়ের সাথে পা মিলিয়ে সে তার ঠিক 6 পেছন পেছন চলেছে, তবুও মনে হচ্ছে যেন অজিত একা। রাস্তার আলো অত বড় রাস্তাটাকে আলোকিত করেছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নয়। পথের দুই পাশে বড় বাড়িঘর থাকলে আলো প্রতিফলিত হয়ে আরো উজ্জ্বল হয়, কিন্তু এখানে তা হচ্ছে না। দুই দিকে শূন্যতা যেন সব আলো শুষে নিচ্ছে। এ অবস্থায় সামনের থেকে এসে কারো সাধ্য নেই যে বুঝতে পারে অজিত একা নয়, তার পেছনে আরেকটা অন্ধকার মূর্তি নিঃশব্দে চলেছে। পাশের ট্রামলাইনে ট্রামের যাতায়াত অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অজিত রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলল। পেছনে দূরের একটা ঘড়িতে ঢং ঢং করে 12 বাজল। সাথে সাথে শহরের অন্য ঘড়িগুলো বাজতে আরম্ভ করল। মাঝরাতে স্তব্ধতা নানান রকমের শব্দে ভেঙে গেল। ঘড়িগুলোর শব্দ থেমে যাবার পর কানের কাছে ফিস ফিস করে ব্যোমকেশ বলল, এইবার চিঠিটা হাতে নাও। ব্যোমকেশ যে পেছনে আছে তা ভুলেই গিয়েছিল অজিত, চমকে পকেট থেকে খামটা বের করে হাতে দিল। আরো 6-7 চলল। খিদিরপুর ব্রিজে পৌঁছতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সামনে বহু দূরে একটা হালকা আলোর বিন্দু দেখে সচকিত হয়ে উঠল। কানের কাছে ব্যোমকেশ বলল, আসছে, তৈরি থাকুন। আলোর বিন্দু ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগল। মিনিট খানেকের মধ্যে দেখা গেল পিচ ঢালা কালো রাস্তার উপর ঘন কালো একটা জিনিস দ্রুত বেগে এগিয়ে আসছে। কয়েক মুহূর্ত পরেই সাইকেল আরোহীর মূর্তি স্পষ্ট হয়ে উঠল। অজিত দাঁড়িয়ে পড়ে খামসো হাতটা পাশের দিকে বাড়িয়ে দিল। সামনে বাইসাইকেলের গতিও কমিয়ে এল। রুদ্ধ শ্বাসে অপেক্ষা করতে লাগলো অজিত। বাইসাইকেল 25 মধ্যে আসল আর তখন দেখতে পেল কালো স্যুট পরা আরোহী সামনে ঝুঁকে বড় সানগ্লাসের ভেতর দিয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে। মাঝারি গতিতে সাইকেল যেন অজিতকে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগলো। যখন আর মাত্র 10 দূরত্ব বাকি তখনই করাং করাং করে সাইকেলের ঘন্টি বেজে উঠল। আর সাথে সাথে বুকে প্রচন্ড ধাক্কা খেয়ে অজিত প্রায় উল্টে পড়ে গেল। বুকে বাঁধা চিনে মাটির প্লেটটা কয়েকশো খণ্ডে ভেঙে চুরমার হয়ে গেল। তারপর নিমিষের মধ্যে একটা কাণ্ড হয়ে গেল। অজিত ঢলে পড়তেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সামনে লাফিয়ে পড়ল। বাইসাইকেল আরোহী পেছনে আরেকটা লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তবু সে পাশ কাটিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। ব্যোমকেশ তাকে এক ঠেলায় বাইসাইকেল সহ ফেলে দিয়ে বাঘের মতো ঘাড়ে লাফিয়ে পড়ল। অজিত মাটি থেকে উঠে ব্যোমকেশকে সাহায্য করতে দৌড়ে গিয়ে দেখল, সে প্রতিপক্ষের বুকের উপর চেপে বসেছে এবং দুই বজ্র মুষ্টিতে তার দুই কবজি ধরে আছে, আর বাইসাইকেলটা এক পাশে পড়ে আছে। অজিত পৌঁছতে ব্যোমকেশ বলল,
অজিত আমার পকেট থেকে দড়ি বের করে এর হাত দুটো বাঁধো, খুব জোরে। বাঁধা হয়েছে? ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোকটাকে চিনতে পারছো না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরো ঘনিষ্ঠ পরিচয় যদি চাও তো ইনি আমাদের গ্রামাফোন পিন রহস্যের মেঘনাথ।
ব্যোমকেশ বাবু, এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন, আমি পারাবো না।
অজিত, এর পকেট গুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্র শস্ত্র কিছু আছে কিনা?
পানির দিবা ছাড়া আর কিছুই না। দিবাই চারটা পানও আছে।
ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। শত্রুর বুদ্ধিকে তুচ্ছ করতে নেই, এই শিক্ষাটা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার সুযোগ হবে না।
অজিত, বাইসাইকেলটা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর খুঁটিতে হাত দিও না, খুব খুব ভয়ানক জিনিস ওটা।
সবই জানেন দেখছি, আপনি অসাধারণ লোক, আপনাকেই ভয় ছিল, তাই তো এই ফাঁদ পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একা আসবেন, নির্জনে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা দিলেন মশাই। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরো উচ্চ শ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাক, গলাটা খুব শুকিয়ে গেছে, একটু একটু জল পাবো?
এখানে জল টল হবে না, থানায় থানায় গিয়ে পাবেন।
তাও তো বটে, জল এখানে কিভাবে পাওয়া যাবে? তবে একটা পান খেতে পারি, অবশ্য আসামিকে পান খাওয়ার রীতি নেই সেটা আমি জানি, কিন্তু পেলে পিপাসাটা মিটত।
ঠিক আছে অজিত, ওর ওর মুখে দুটো পান দিয়ে দাও।
ধন্যবাদ, বাকি পান দুটো আপনারা ইচ্ছে করলে খেতে পারেন, পুলিশ তো এসে পড়ল, আমাকে তাহলে ছাড়বেন না?
ছাড়বো কেন,
পুলিশে দেবেনি?
অবশ্যই দেব।
ব্যোমকেশ বাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না। টু লেট স্যার, আমাকে আর ধরতে পারবেন না। ব্যোমকেশ বাবু, ঘন্টা খেলে ভালো করতে।
অজিত
একসাথে যাওয়া যেত, আপনার মতো লোককে ফেলে যেতে।
প্রফুল্ল, প্রফুল্ল বাবু,
কষ্ট হচ্ছে।
হাসবার নিষ্ফল চেষ্টা করে প্রফুল্ল রায় চোখ বন্ধ করল, তার মুখটা শক্ত হয়ে গেল। ইতিমধ্যে এক গাড়ি পুলিশ এসে উপস্থিত হয়েছিল। কমিশনার সাহেব নিজে হাত করে নিয়ে অগ্রসর হতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ থেকে উঠে দাঁড়িয়ে বলল,
হাত করার দরকার নেই, আসামি আসামি পালিয়েছে।
অজিত আর ব্যোমকেশ তাদের বসবার ঘরটাতে মুখোমুখি চেয়ারে বসেছিল। খোলা জানালা দিয়ে সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকছে। তখন ব্যোমকেশ একটা বাইসাইকেলের বেল হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছিল। টেবিলের উপর একটা সরকারি খাম খোলা অবস্থায় পড়েছিল। ব্যোমকেশ ঘুঁটির মাথাটা খুলে ভেতরের যন্ত্রপাতি প্রশংসার দৃষ্টিতে দেখতে দেখতে বলল,
অদ্ভুত লোকটার মাথা। এরকম একটা যন্ত্র যে তৈরি করা যায় এ কল্পনা বোধ করে আজ পর্যন্ত কারো মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছ, এটা হচ্ছে বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিং এর, কি ভয়ঙ্কর অথচ কি সহজ। এই ছোট্ট ফুটোটা হচ্ছে এর নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। আর এই ঘোড়া টিপলে দুটো কাজ একসাথে হয়, ঘন্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। মনে আছে সেদিন কথা হয়েছিল, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান, সেদিন সেদিন তার ইঙ্গিত পেয়েছিলাম।
আচ্ছা, পথের কাঁটা আর গ্রামোফোন পিন যে একই লোক, সেটা তুমি বুঝলে কি করে?
প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে যেন নিজের অজান্তেই ওই দুটো মিলে এক হয়ে গেল। দেখো পথের কাঁটা কি বলছে, সে খুব পরিষ্কার করে বলছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো বাধা থাকে তো সে তা দূর করে দেবে, অবশ্য টাকার বিনিময়ে। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার পরোপকার নয় তা সহজেই বোঝা যায়। তারপর এইদিকে দেখো, যারা গ্রামোফোন পিনের আঘাতে মরেছেন তারা সবাই কারো না কারো সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের ওপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলেও কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না যে মৃত ব্যক্তিদের কারোরই নিজের ছেলে ছিল না। তাদের উত্তরাধিকারী কোন ক্ষেত্রে ভাগ্নে, কোন ক্ষেত্রে ভাইপো, কোন ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার কাহিনী থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কিছুটা বোঝা যায় না কি? তাহলে দেখাই যাচ্ছে পথের কাঁটা আর গ্রামোফোন পিন বাইরে আলাদা হলেও বেশ সহজে জোড়া লেগে যাচ্ছে। ভাঙা পাথরের বাইরের দু অংশ যেমন সহজে জোড়া লেগে যায়। আর একটা জিনিস প্রথম থেকে আমার দৃষ্টি আকর্ষণ করছিল, একটা নামের সাথে অন্যটার কাজের মিল। এদিকে পথের কাঁটা নাম দিয়েছে বিজ্ঞাপনে, আর অন্যদিকে পথের ওপর কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই বুঝি চোখে পড়ে না?
হয়তো পরে, কিন্তু আমার পরেনি।
এই শব্দ খুব সহজ অনুমানের ব্যাপার। আশুবাবুর কেস হাতে আসার প্রায় সাথে সাথে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটা কে। এখানে প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করার জন্য তারা জানতেও পারেনি লোকটা কে এবং কি করে সে খুন করে। নিজেকে লুকানোর অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কোনোদিনই ধরতে পারতাম কিনা জানি না, যদি না সে আমার মন বুঝবার জন্য সেদিন নিজে এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বলি, তুমি যেদিন পথের কাঁটার দাওয়াত রক্ষা করতে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তা সন্দেহ হয়, তবু সে তোমাকে চিঠি গুছিয়ে দিয়ে গেল, তারপর আড়ালে তোমাকে অনুসরণ করল। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে এসেছে তা সে জানত, কাজেই তার দৃঢ় বিশ্বাস হল যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করত বলা যায় না, হয়তো একা ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত, কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো। অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটা সম্পর্কে কি করতে চাই তাই জানতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামোফোন পেন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতাম না। শুধু একটা ভুল, একটা ভুল প্রফুল্ল রায় করেছিলেন।
কি ভুল?
সেদিন সকালে আমি যে তারই অপেক্ষায় ছিলাম এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবেই এটা আমি জানতাম।
তুমি জানতে? তাহলে আসবার সাথে সাথে তাকে গ্রেফতার করলে না কেন?
কথাটা নেহাত ইয়ের মতো বললে অজিত। তখন তাকে গ্রেফতার করলে মানহানির মোকদ্দমায় খেসারত দেয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনি আসামি তার প্রমাণ কি কিছু ছিল? তাকে ধরার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হাতে। আর সেই চেষ্টাই আমি করেছিলাম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলাম সে কি এমনি এমনি? যাই হোক, প্রফুল্ল রায় আমার সাথে কথা বলে বুঝল যে আমি অনেক কথাই জানি, শুধু বুঝতে পারল না যে তাকেও চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করল যে আমার বেঁচে থাকা নিরাপদ নয়, তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল, যেন রাতে রেসকোর্সের পাশ দিয়েই যাই। সে জানত একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিজে যাব। কিন্তু একটা বিষয়ে তার খটকা লাগলো, আমি যদি পুলিশ সাথে নিয়ে যাই? তাই সে পুলিশের প্রসঙ্গ তুলল। কিন্তু পুলিশের নামে আমি এমনই চটে উঠলাম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখলো। বেচারা, ওই একটা ভুল করে সব মাটি করে ফেলল। শেষকালে তার অনুতাপ হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি এ কথা সেদিন সে স্বীকার করেছিল। তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কিনা? তিনি বলেছিলেন বাইসাইকেলের ঘন্টির আওয়াজ শুনেছিলেন, তখন সেটা খেয়াল করিনি। আমার হাওড়া ব্রিজের ওইখানটাই জোড়া লাগছিল না। তারপর পথের কাঁটার চিঠি যখন পড়লাম এক নিমিষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম চিঠিতে একটা কথা পেয়েছি, সে কথাটা কি জানো? বাইসাইকেল। বাইসাইকেলের কথা কেন যে তখন পর্যন্ত মাথায় ঢোকেনি এটাই আশ্চর্য। এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসাইকেল ছাড়া আর কিছুই হতে পারত না। এমন সহজভাবে খুন করার আর কোনো উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল পড়ল, সাইকেলের আরোহী তোমাকে সরে যাবার জন্য ঘন্টি দিয়ে পাশ কাটিয়ে চলে গেল, তুমি মাটিতে পড়ে পটল তুললে। সাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দু হাতে হ্যান্ডেল ধরে আছে, অস্ত্র ছুঁড়বে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ খুব বুদ্ধি খাটিয়েছিল, তোমার মনে আছে? গ্রামোফোন পিনের শেষ শিকার কেদারনন্দী লালবাজারের মোড়ের উপর মরেছিলেন। তিনি পড়ামাত্র পুলিশ সারা ট্রাফিক সিস্টেম বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত খুঁজে দেখেছিল, কিন্তু কিছুই পেল না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিলেন এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিলেন নিশ্চয়ই, কারণ তার বাইসাইকেল বেল এর মাথা খুলে দেখার কথা কোনো পুলিশ দারোগার মাথায় আসেনি।
তা পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন?
অনেক কথা। শুরুতেই আমাকে পুলিশ এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন, তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন, যদিও এতে তার খুশি হওয়া উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং পরিশ্রম বেঁচে গেল। যা হোক, সরকারের কাছ থেকে পুরস্কার যে তাড়াতাড়ি পাবো তাতে কোনো সন্দেহ নেই। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকরা লাশ দেখে বলেছে যে এটা তাদের প্রফুল্ল রায় নয়। তাদের প্রফুল্ল রায় এখন কাজ উপলক্ষে যশোরে আছেন, সুতরাং ভালোই বোঝা যাচ্ছে যে প্রফুল্ল রায় নামটা নিতান্তই ছদ্মনাম, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার কাছে অচিরকাল প্রফুল্ল রায় থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা দুঃখজনক কথা লিখেছেন, এই ঘুঁটিটা ফেরত দিতে হবে, এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি।
ওটার উপর তোমার খুব মায়া পড়ে গেছে না, কিছুতেই ছাড়তে পারছো না।
সত্যি, 2000 টাকা পুরস্কারের বদলে সরকার যদি আমাকে এই ঘুঁটিটা বকশিস করেন আমি মোটেই দুঃখিত হব না। যা হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে তো থাকলই।
কি
ভুলে গেলে? সেই 10 টাকার নোটটা, যেটা সেদিন পরামর্শ দেবার সম্মানী হিসেবে আমাকে দিয়েছিল, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভাবছি। তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি।
আচ্ছা ব্যোমকেশ, সত্যি করে বলতো, পানের মধ্যে বিষ আছে তুমি জানতে?
জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত জায়গা আছে, সেটা সম্ভাবনার রাজ্য। তুমি কি মনে করো, প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসি কাষ্ঠে যেত তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমন ভাবে যাওয়াই তার ঠিক হয়েছে।
সে যে কত বড় আর্টিস্ট ছিল,
ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায়ও সে তা দেখিয়ে দিয়ে গেছে।
স্তব্ধ হয়ে রইল অজিত। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়ে যে কোথায় গিয়ে পৌঁছতে পারে তা দেখলে অবাক না হয়ে থাকা যায় না। ডাকপিয়ন একটা রেজিস্ট্রি চিঠি দিয়ে গেল। ব্যোমকেশ খাম খুলে ভেতর থেকে কেবল একটা রঙিন কাগজের টুকরা বের করল, তারপর একবার চোখ বুলিয়ে হাসি মুখে অজিতের দিকে বাড়িয়ে দিল। অজিত দেখল শ্রী আশুতোষ মিত্রের সই সহ 1000 টাকার চেক। শেষ হয়ে গেল আমাদের কুয়াশার আজকের পর্ব, এবং সম্ভবত আজকের কুয়াশার পর্ব ছিল দীর্ঘতম পর্ব। এর আগে ছিল ব্রাম স্টোকারের ড্রাকুলা, সেটা অনেক দীর্ঘ সময় ধরে হয়েছিল এবং আজকেরটাও তাই। অনেক বন্ধু অনুরোধ করেছেন যে প্রতি মাসে যেন একটা করে ক্লাসিক থাকে, এরকম আমি চেষ্টা করব, খুবই চেষ্টা করব, ইচ্ছা আছে সেরকম। অন্তত মাসে একটা না হলে অন্তত 2 মাসে তো একটা হতেই পারে, বা 2 মাসে 2টো হতে পারে, সেটা 1 মাস পরে বা দেখা গেল পরপর হতে পারে। আমি চেষ্টা করব খুব, আমার নিজেরও ইচ্ছা আছে। আর অনেকে অনেক খুশি হয়েছেন, অনেক ভালো ভালো কথা লিখেছেন। আজকে কুয়াশা টিমকে, আমাকে এবং এবিসির রেডিওকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। আর জানিয়ে দেব এখন আজকে আমরা যে কাহিনীটা শুনলাম সেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের কাঁটা, রূপান্তর করেছেন সিফাত মাহমুদ এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ, এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, ব্যোমকেশের চরিত্রে ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় সামিউল হক কবির, অর্থাৎ আমাদের আরজে প্রত্যয়, আর অজিতের চরিত্রে অভিনয় করেছেন আবেল মাহমুদ, আশুতোষ মুখার্জির চরিত্রে অরণ্য শান্ত, এবং প্রফুল্ল রায়ের চরিত্রে মঞ্জু। অসংখ্য ধন্যবাদ পুরো কুয়াশা টিমকে এবং আমাদের প্রত্যেকটা চরিত্র, বিশেষ করে ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে চারটা ক্যারেক্টার ছিল আজকে এই আয়োজনে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ পারফরমেন্সের জন্য। আর যেটা বলতে চাচ্ছি যে সময়টা ছিল কলকাতার 1930 দশকের কলকাতা, তো সেই সময় একজন লিখেছেন যে 1000 টাকা মাত্র, সেই সময় 1000 টাকা প্রায় 1,00,000 টাকা বা তার চেয়ে বেশি কিছু হবে হয়তো, বা 10 টাকার কথা নিয়ে অনেকে ঠাট্টা করেছেন। আর আমার মনে হয় আসলে এটা মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক ব্যোমকেশকে নিয়ে, ব্যোমকেশ একটা লেজেন্ড ক্যারেক্টার। এবং অনেকে লিখে পাঠিয়েছেন যে কলকাতার বাংলা সিরিয়াল করা হয়েছিল, ডিডি দূরদর্শনের জন্য হিন্দিতেও করা হয়েছিল, এবং খুব সামনে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু যশরাজ ব্যানারের থেকে ভীষণ সুন্দর ব্যোমকেশ বক্সী নামে ছবি আসছে, মুভি আসছে। আশা করি কেউ মিস করবেন আজকের পর। আর আজকে আমার এখানে বিদায় নিতে হচ্ছে, আজকের SMS পড়বার সময় নেই, কারণ ঘড়িতে 2 বেজে গেছে। সবাই খুব ভালো থাকবেন, আমার সঙ্গে আবার কথা হবে। শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.